7 اپریل 2019 ترجمان کا برار عبداللہ شیخ الحدیث شیخ العلماء حضرت مولانا شاہ عبد المتین بن حسین صاحب دامت برکاتہ میر عظیم الشان اصلاحی بیان بورچا کٹی مدرسہ شہاگ دل شروف کٹی پیروز پور.
الحمد للہ وکفا السلام علی عباده الذین اصطفا اما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يغنون عنها حولا. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد رسولا صلى الله عليه وسلم. وقال عليه الصلاة والسلام ثلاث من كن فيه وجد بهن حلاوة الإيمان: من كان الله ورسوله أحب إليه مما سواهما، ومن أحب عبدا لا يحبه إلا لله، ومن يكره أن يعود في الكفر بعد أن أنقذه الله منه كما يكره أن يلقى في النار. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: إن النور إذا قذف في القلب انفسع له الصدر. قيل: يا رسول الله، هل لذلك من علم؟ قال: نعم، التجافي عن دار الغرور، والإنابة إلى دار الخلود، والاستعداد للموت قبل نزوله. وقال عليه الصلاة والسلام فيما يرويه عن ربه تبارك وتعالى: وجبت محبتي للمتحابين فيا والمتجالسين فيا والمتزابرين فيا والمتبادلين فيا، أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم. সকলকে মাফ করে দেন, জান্নাতুল ফেরদাউস আমাদের জন্য মঞ্জুর করেন, জাহান্নাম থেকে আমাদেরকে নাজাত দান করেন, আমাদের অন্তরে আল্লাহর মহব্বত মারিফত নসিব করেন, জিন্দগি কে আল্লাহ পাকের বন্দিগি বানায় দেন। আমার ভাইরা, আল্লাহর কসম, সবচেয়ে বড় দৌলত হল ঈমান। ঈমান যখন অন্তরে পয়দা হয়, সাত আসমান জমিন তার সামনে একদম কীতদাস হয়ে যায়, একদম গোলামের মতো হয়ে যায়। আমার প্রিয় বন্ধুরা, এই আসমান জমিন তো আল্লাহ পাক ঈমান ওয়ালাদের জন্য বানাইছেন। রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন: لا تقوم الساعة حتى يقول أحد الله الله রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত এই জমিনে কোন এক বান্দা আল্লাহ আল্লাহ জিকির করতে থাকবে। আমার আল্লাহ, আমার প্রিয় বন্ধুরা, আল্লাহ পাকের নাম এসা নাম, আল্লাহ পাকের প্রতি ইমান, আল্লাহ পাকের মহব্বত যার সিনাতে আছে, আল্লাহর কসম তার মর্যাদা সমস্ত রাজা বাদশাদের চেয়েও বেশি। রাজা বাদশাহ কি জানে ইজ্জত কাকে বলে? ইজ্জত ইমানওয়ালার, ইজ্জত সেজদাওয়ালার, হ্যাঁ না, ইজ্জত সুন্নতওয়ালার, ইজ্জত আল্লাহর জিকিরওয়ালার, কামিয়াবি আল্লাহ পাকের জিকিরওয়ালার। আর এক বুজুর্গ সংক্ষেপে বলছেন যে, তু লে আল্লাহ কা নাম তেরা সব বনেগা কাম। আমার ভাই, তুমি আল্লাহর নাম ধরো, আল্লাহর জিকির ধরো, তোমার দোনো জাহানকে আল্লাহ কামিয়াব বানিয়ে দিবেন। আমার ভাইরা, জিকিরওয়ালা বন্দা বড় কপালওয়ালা বন্দা, বড় কিসমতওয়ালা বন্দা। আল্লাহর জিকির যে ধরে, আল্লাহর কসম এই জিকির তাকে একদম আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেয়। হ্যাঁ, শাহ আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলাই এক বুজুর্গ ছিলেন, যিনি বারো বার রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে স্বপ্নে দেখছেন। তো তিনি বলতেন যে, আমার ভাই মুসলমান, তুমি আল্লাহর নাম ধরো, আল্লাহর নামে জিকিরওয়ালা জিন্দগি মানাও, কারণ জিকির জাকির কো মজগুর তক পৌঁছতা হয়। যে বন্দা আল্লাহর জিকিরওয়ালা জিন্দগি বানায়, আল্লাহর জিকির তাকে সে মহান আল্লাহ পর্যন্ত পৌঁছেই ছাড়ে। হ্যাঁ, হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই, যিনি বিগত হিজরি শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন, হযরত হাকিমুল উম্মত থানভী বলেন যে, আমার ভাই মুসলমান, প্রতিদিন কিছু সময় আল্লাহ পাকের জিকির করবা, অল্প সময় হইল আল্লাহ পাকের জিকির করবা। আরে মিয়া, জাকিরিন কা খাতেমা সাফ সুতরা হতা হয়, যে জিকিরওয়ালা বন্দা যারা হয় তাদের মৃত্যু সুন্দর মৃত্যু হয়। আল্লাহ পাক দেখেন যে এই সেই বন্দা আমার কাছে আসতেছে, যে বন্দা জিন্দিগি ভর আমাকে ডাকছে, আমাকে স্মরণ করছে, আমার জিকির করছে, আল্লাহ পাক বড় মর্যাদার সাথে তাকে মৃত্যু দান করেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আমরা প্রতিদিন কিছু সময় আল্লাহ পাকের জিকির করতে পারবো ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। قال رسول الله صلى الله عليه وسلم جددوا ايمانكم بقول لا اله الا الله, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে থাকবা, এর দ্বারা তোমাদের ঈমান মজবুত হইতে থাকবে। তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে থাকবা, এর দ্বারা ঈমানের নূর বাড়তে থাকবে। লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতে থাকবা, আল্লাহর সঙ্গে নৈকট্যের সম্পর্ক আরো বাড়তে থাকবে। লা ইলাহা ইল্লাল্লাহ বড় আজিমুশান জিকির, আল্লাহর কসম কোরআনের পরে সবচেয়ে বড় জিকির লা ইলাহা ইল্লাল্লাহর জিকির। قال رسول الله صلى الله عليه وسلم افضل الذكر بعد كتاب الله لا اله الا الله رسول پاک صلى الله عليه وسلم বলেন যে আল্লাহর কোরআনের পরে সবচেয়ে বড় জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহর জিকির। আমরা সকলে জিকির করব বা ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক আমাদেরকে প্রত্যেককে তৌফিক দান করেন, এই জিকির করি, এই জিকিরের পরিমাণ বাড়াইতে থাকি ইনশাআল্লাহ তাআলা। আল্লাহর কসম, লা ইলাহা ইল্লাল্লাহ যার সঙ্গে আছে সে পৃথিবীর সবচেয়ে বড় ধনী। যে লা ইলাহা ইল্লাল্লাহ যার সঙ্গে আছে সে সবচেয়ে বড় ধনী, সবচেয়ে বড় ধন লা ইলাহা ইল্লাল্লাহ, এই ধন যার সঙ্গে আছে আল্লাহর কসম সে সবচেয়ে বড় ধনী। আরে মিয়া, পয়সা করি তো নমরুদের কাছেও থাকে, ডাল ভাত তরকারি তো ফেরাউনের কাছেও থাকে, হ্যাঁ না, ধন দৌলত টাকা পয়সা কারুনের কাছেও থাকে, কিন্তু সব তো জাহান্নাম, সব জাহান্নামের কীট হবে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালার জন্য আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউস দান করবেন। قال رسول الله صلى الله عليه وسلم من قال لا اله الا الله مخلصا بقلبه دخل الجنه। رسول پاک صلی اللہ علیہ وسلم بولছেন যে অন্তর থেকে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে নিঃসন্দেহে সে জান্নাতে প্রবেশ করবে। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। দুনিয়ার থেকে বিদায়ের সময়, মৃত্যুর সময় যার জবান থেকে উচ্চারিত হবে লা ইলাহা ইল্লাল্লাহ, নিঃসন্দেহে সে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ তাআলা আমাদেরকে খুব বেশি এই জিকিরের কদর করার তৌফিক দান করে। এক হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে মুসলমান প্রতিদিন 100 বার করে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে, কিয়ামতের দিন হাশরের মাঠে যখন আসবে এই কালিমার নূরে তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতে থাকবে। এই হলো লা ইলাহা ইল্লাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم الايمان بضع وسبعون شعبة فافضلها قول لا اله الا الله। رسول پاک صلی اللہ علیہ وسلم বলেন ঈমানের দামি দামি 70 বেশি শাখা প্রশাখা আছে। এক বর্ণনা যে 77 শাখা আছে, তার মধ্যে সবচেয়ে দামি হলো লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানা ওয়ালু খুব বেশি আল্লাহর জিকিরের উপর জিন্দেগি বানানোর আমাদের সকলকে তৌফিক দান করেন। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির খলিফা হযরত খাজা আজিজুল হাসান মুরজুব রহমতুল্লাহ আলাইহি বলেন যে দিল মে লব পে হরদম জিকির ভি হো, দিল মে হরদম ফিকির ভি, ফির তো বিলকুল রাস্তা হ্যায় সাফ তা দরবারে শাহ। আমার ভাই মুসলমান, তোমার জবান যদি আল্লাহর জিকির বলা হয়, দিল যদি আল্লাহকে রাজি করার ফিকির বলা হয়, তাহলে জান্নাত পর্যন্ত তোমার রাস্তা একদম পরিষ্কার, তুমি আরামসে জান্নাত পর্যন্ত পৌঁছে যাইবা। হ্যাঁ, এই জিকির তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে, এই আল্লাহকে রাজি করার ফিকির তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। এই জিকির বড় দামি, এই ফিকির বড় দামি। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে ফিকর আবাসত কে বুকশায়াত রাহে, আল্লাহর মহব্বতের রাস্তায় চলার ফিকির যদি তোমার নসিব হয়েই যায়, তো আল্লাহকে খুশি করার রাস্তায় চলার তৌফিকও নসিব হয়ে যাবে। রাহ আবাসত কে পেশায়াত সাহে, আর আল্লাহকে খুশি করার রাস্তা তুমি ধরলে আল্লাহ পর্যন্ত নিঃসন্দেহে তুমি পৌঁছেই যাবে। আল্লাহ পাক আমাদের সকলকে বন্দেগীর জন্য কবুল করেন। এক বুজুর্গ বলেন যে তু বরায় বন্দেগি হায়াত রাখ, বারে সর আফগান্দিগি হায়াত রাখ, আ চন্দ রোজা জিন্দগি হায়াত রাখ, বর্ণা ফির শর্মিন্দগি হায়াত রাখ, করলে জো করনা আখির মৌত হ্যায়, এক দিন মরনা আখির মৌত হ্যায়। আমার ভাই, তোমার জিন্দগি শুধু আল্লাহ পাকের বন্দেগির জন্য। মানুষ জিন্দগি বানাইছে খালি কামাই করার জন্য, টাকা পয়সা কামাই করো, দুনিয়া বানাও, দুনিয়া বানাও, দুনিয়া বানাও। না আমার ভাইরা, যে আসলে জিন্দগি সিরেফ আল্লাহর বন্দেগি করার জন্য। হ্যাঁ, দুনিয়া আমরা কামাই করব, নামি গোয়াম কিয়াজ দুনিয়া জুদা বাস বহার কারে কে বাসি বা খুদা বাস। দুনিয়া উপার্জন করা নিষেধ না, টাকা পয়সা ধন দৌলত উপার্জন নিষেধ না, ব্যবসা বাণিজ্য করা নিষেধ না, বাগান বাড়ি করা নিষেধ না, ক্ষেত খামার করা নিষেধ না, এ তো সব হালাল ইনকাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাসবুল হালাল ফরিজা বাদাল ফরিজা। হ্যাঁ, যে আল্লাহর ফরজ ইবাদতের পর হালাল রিজিক উপার্জন করাও ফরজ। এজন্য যারা ব্যবসা বাণিজ্য করে তো এই ফরজ আদায় করে। কি কথা বুঝেন নাই ভাইরা, যারা দোকান পাট করে এই ফরজের আমলের মধ্যে মশগুল আছে, যারা নাকি কৃষি কাজ করে তারা এই ফরজ আমলের মধ্যে মশগুল আছে। কিন্তু আমার ভাইরা, দুনিয়ার যত কাজ করি কোন জায়গাতে আল্লাহকে যেন এক মুহূর্তের জন্য না ভুলি। নামাজ হলো তো নামাজ, আজান হলো নামাজের জন্য ছুটি, আজান হলো তো আল্লাহকে ডাকার জন্য মসজিদে ছুটি, নামাজের দিকে ছুটি। যে বন্দা নামাজওয়ালা, এই নামাজ নূরওয়ালা জিন্দগি তাকে দান করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আস-সালাতু নূর, নামাজ হলো নূরই নূর, নামাজ পুরাটা নূরই নূর, নামাজে দাঁড়ায় যায় বান্দা সীমাহীন নূরের ভিতরে ডুবে যায়। শুনতেছেন প্রিয় বন্ধুরা, ভারত এক বুজুর্গ ছিলেন মাওলানা ফজলুর রহমান গঞ্জমুরাদাবাদী রহমতুল্লাহ আলী, তিনি একবার হাকিম উল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলীকে বলতেছিলেন যে মাওলানা জব মে সিজদা করতা হুম তো মুঝে এসা মালুম হতা হ্যায় কি মেরা আল্লাহ মেরা প্যার লে রহা হ্যায়। মাওলানা শুনো, আমি যখন সিজদা করি আমি অনুভব করতে থাকি সিজদার মধ্যে আল্লাহ পাক আমাকে আদর করতে থাকেন। আমার প্রিয় বন্ধুরা, এক বুজুর্গ বলেন পাদশাহানে জাহা আজবদ্রগি বোনা বুরদান্দা সরাবে বন্দেগি, দুনিয়ার রাজা বাদশারা দুনিয়ার ঝামেলার মধ্যে পড়ে আল্লাহর বন্দেগির মজা থেকে বঞ্চিত, লেখ যাও কে সিজদায়ে পেশে খোদা খুস্তর আয়াত আজ দুসাদ মুলকাত তোরা। এ মুসলমান, সাচ্চা ইমান আর দিনের সহি বুঝ যদি তোমার অন্তরে পয়দা হয়, এক সেজদা যখন করবা লাখ কোটি বাদশাহীর চেয়ে সেজদাকে তুমি দামি মনে করবা, এক সেজদা লক্ষ কোটি বাদশাহীর চেয়ে বেশি দামি। আর সেই কপাল কত দামি, যে কপাল সেজদার নূরওয়ালা। বান্দা যখন সেজদা করে ইন্নাল আবদা ইয়াসজুদু আলা কদমাই রহমান, বান্দা সেজদা করে আল্লাহ পাকের নূরের কদমের উপরে সেজদা করে। আকৃষ্ট হয়ে যায়। আমার ভাইরা, এজন্য হালাল খাই আর নামাজটা ঠিক মতো পড়ি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেই মুসলমান প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে আল্লাহ পাক তাকে প্রতিদিন পঞ্চাশ ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব দান করবেন। قال رسول الله صلى الله عليه وسلم من اقام الصلاه فقد اقام الدين ومن ترك الصلاه فقد هدم الدين, যে ব্যক্তি নামাজ কায়েম করলো পুরো দিন তার মধ্যে আসবে। সহিহ ভাবে নামাজ যে কায়েম করলো পুরো দিন সে কায়েম করলো, হ্যাঁ, আর যে নামাজকে ত্যাগ করে দিল আল্লাহ পাকের পুরো দিন কে সে ধ্বংস করে দিল। নাউযু বিল্লাহি তাআলা মিন যালিক। এক হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাবাতুন ইযিল্লুহুমুল্লাহ ফি যিল্লি, সাত শ্রেণীর মানুষদেরকে কাল কিয়ামতে আল্লাহ পাক আরশের সায়া দান করবেন, আর যাদেরকে আল্লাহ পাক আরশের সায়া দান করবেন বিনা হিসাবে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করবেন। সেই সাত শ্রেণীর মধ্যে এক নম্বর ইমামুন আদেল, ওই রাষ্ট্রচালক যে ন্যায়পরায়ণ, ন্যায়পরায়ণ রাষ্ট্রচালক যিনি রাষ্ট্রপ্রধান হন, তিনি যদি জুলুম না করেন কাল কিয়ামতে আল্লাহ পাক তাকে আরশের সায়া দান করবেন। ওয়াসাবুন নাসা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যৌবন কাল যে আল্লাহ পাকের বন্দিগিতে কাটাইয়া দিছে, যৌবন কাল যে আল্লাহ পাকের হুকুমের মধ্যে চালাইছে, ওই যুবককে নিঃসন্দেহে কাল কিয়ামতে আল্লাহ পাক আরশের সায়া দান করবেন। আমার শেখ আরে বিল্লাহ মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাই বলতেন উনকি রাহ মে জওয়ানি জিসকি খাক হো গই, উনকে দর্দো কে লজ্জত সে হাম সরশার হো গয়ে। যৌবন কাল যে আল্লাহর হুকুমের মধ্যে চলে, গুনাহ থেকে বাঁচে, আল্লাহর বন্দিগির মধ্যে সুন্নত তরিকার মধ্যে যৌবন কাল যে ব্যক্তি কাটায় আল্লাহ পাক এমন ঈমান তাকে দান করেন যে ঈমানের নূরে লক্ষ কোটি আউলিয়া পয়দা হইতে থাকে। আমার ভাইরা, যারা যুবক মানুষ তারা হিম্মত করি সকলে যে আমি এই পুরা যৌবনকালে আমার জিন্দগিতে কোশ্চিন কালো এক মুহূর্তের জন্য আল্লাহকে নারাজ করব না। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেন যে এক একটা গুনাহ থেকে বাঁচা লক্ষ লক্ষ নফল ইবাদতের চেয়ে বেশি দামি, একটা গীবত থেকে বাঁচা লক্ষ লক্ষ নফল উমরার চেয়ে বেশি দামি, একবার জিনা থেকে বাঁচা লক্ষ লক্ষ তাহাজ্জুদের চেয়ে বেশি দামি। শুনতেছেন প্রিয় বন্ধুরা, একবার জুলুম থেকে বাঁচা লক্ষ লক্ষ নফল হজ্জের চেয়েও বেশি দামি। হজ করা ফরজ, কিন্তু বারবার হজ করা তো ফরজ না, কিন্তু জুলুম থেকে বাঁচা ফরজ, গীবত থেকে বাঁচা ফরজ, হিংসা থেকে বাঁচা ফরজ, এক একটা গুনাহ থেকে বাঁচা ফরজ। এজন্য যে ব্যক্তি গুনাহ থেকে বাঁচে সে সবচেয়ে বড় ইবাদতের মধ্যে আছে, সে সবচেয়ে বড় আমলের মধ্যে আছে। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। যার সিনাতে ঈমান থাকবে আর জিন্দেগিতে যখন যেখানে থাকে আল্লাহকে খুশি করার আমলের মধ্যে মশগুল থাকবে, এক মুহূর্তের জন্য আল্লাহকে নারাজ করবে না, আল্লাহ পাক বলেন সেই বান্দার জন্য আমি জান্নাতুল ফিরদাউসের গ্যারান্টি দান করতেছি। হ্যাঁ, ইন্না লিতাহকিক, ইন্না তো তাকিদের জন্য আসে, তাহকিকের জন্য আসে। কি অর্থ হলো, যেই বান্দা ঈমানের সঙ্গে নেক আমলওয়ালা, আর নেক আমলওয়ালা মানে গুনামুক্ত জিন্দেগিওয়ালা। অনেকে হাজারো লাখো কোটি নেক আমল করতে থাকে, হজ উমরা, হজ উমরা, এরশা গাওয়া মিন চাষ, তাহাজ্জুদ, তেলাওয়াত, জিকির, দান, সদকা, খায়রাত সব আছে, কিন্তু এত সত্ত্বেও জুলুম ত্যাগ করেনি, এখনো গুনার কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারে নাই। এই লোক নেক আমলওয়ালা জিন্দেগি এখনো বানায়নি। হাজারো নেক আমল আছে, কিন্তু ওই জান্নাতুল ফিরদাউসে যাওয়ার জন্য যে নেক আমলের জিন্দেগি, সেই জিন্দেগি সে এখনো বানাইতে পারে নাই। একটা মাত্র গুনাহের অভ্যাস যার আছে সে আল্লাহ পাকের ওলি হইতে পারে না, আর আল্লাহর ওলি যে হবে না বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবে না। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ পাক আমাদেরকে বুঝ দান করেন। অনেকে ভয়ঙ্কর ভুলের মধ্যে আছে যে আমি দাড়িওয়ালা, আমি পাগড়িওয়ালা, হ্যাঁ না, আমি নামাজওয়ালা, জিকিরওয়ালা, আমি হজ উমরাওয়ালা, আমাকে দেখলে মানুষ ফেরেশতা মনে করে, যদিও আমার ঘরে এখন পর্যন্ত পর্দা নাই, এখনো ভাবির সঙ্গে পর্দা নাই, এখনো খালাতো বোন মামাতো বোনের সঙ্গে পর্দা নাই, কিন্তু সে নিজে মনে করে যেহেতু আমি দাড়িওয়ালা পাগড়িওয়ালা, আমি নেক আমলওয়ালা, আমি জান্নাতুল ফিরদাউসওয়ালা, আল্লাহর কসম এই ধারণা সম্পূর্ণ ভুল। কি শুনতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, জান্নাতুল ফিরদাউসে যাওয়ার জন্য জিন্দেগি বানানো লাগবে গুনাহ মুক্ত জিন্দেগি। কোরআনের পরিভাষায় আমলে সালেহ মানি যে গুনাহ মুক্ত জিন্দেগি বানানো। আর যদি কখনো ভুল বিচ্যুতি হয়ে যায় জলদি জলদি তওবা করা, আল্লাহকে রাজি করে ফেলা তওবার মাধ্যমে, যদি এরকম হয় সেও নেক আমলওয়ালা। কি কথা বুঝছেন প্রিয় বন্ধুরা? ইন্নাল্লাহ ইউহিব্বুল মুত্তাকিন। কোরআন শরীফে আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানা বালু পরিষ্কার বলছেন, তুমি যদি গুনামুক্ত জিন্দেগিওয়ালা হও নিঃসন্দেহে তুমি আমার প্রিয় পাত্র হবে, নিঃসন্দেহে তুমি আমার প্রিয় পাত্র। যে গুনামুক্ত জিন্দেগিওয়ালা সে আল্লাহ পাকের মহব্বতের পাত্র, প্রিয় পাত্র। যে আল্লাহর প্রিয় পাত্র নিঃসন্দেহে সে জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করবে। কি বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আমরা গুনাহ থেকে বাঁচবো ইনশাআল্লাহ তাআলা, এই জবানকে গুনাহ থেকে হেফাজত করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমার ভাইরা, জিন্দেগি কতক্ষণের জন্য? ডাক আসে তো কখন আমাদেরকে রওনা হওয়া লাগবে? না জানে বুলালে পিয়া কিস গাড়ি, তুরা যায় তক্তি খাড়ি কি গাড়ি। আর সাহাব দুলগুনি ফুল রহমতুল্লাহ আলাই বলতেন যে, আমার ভাইরা কখন ডাক আসে বলা যায় না, তৈয়ার হো, তৈয়ার হো পরপারে যাওয়ার জন্য, আল্লাহ পাকের ডাকে সাড়া দেওয়ার জন্য। সাহাব দুলগুনি ফুল রহমতুল্লাহ আলাই এক ঘটনা বলতেন এবং কাঁদতে থাকতেন যে, এক সুন্দরী যুবতী মেয়ের বিয়ে হয়েছে, বড় বংশের মেয়ে, কিন্তু সে মেয়ে কেবল কান্দে। ভালো জায়গায় বিয়ে হয়েছে, বড় বংশে বিয়ে হয়েছে, হ্যাঁ, ভালো স্বামী, শিক্ষিত ছেলে, সুন্দর ছেলে, স্বাস্থ্যবান ছেলে, সকলে তার প্রশংসা করে, কিন্তু এই মেয়ে তার ঘরে যাবে শুধু কান্দে। তো সকলে হতবাক যে তুমি এত কান্দো কেন? তো বান্ধবীরা তাকে জিজ্ঞাসা করলো যে, আমরা সবাই খুশি, আমরা ফুর্তি করতেছি, আর তুমি কেবল কান্দতেছো, এইভাবে কান্দো কেন? আমরা তো কোনো কিছু বুঝতে পারলাম না, ব্যাপার কি, কোন কারণে তুমি অসন্তুষ্ট কিনা, কোনো ঘটনা এরকম আছে কিনা যেটা আমাদের জানা নেই, তুমি বলো আমাদেরকে। তো মেয়েটা বলল যে, বান্ধবীরা তোমরা তো খুশি, কিন্তু আমি এক চিন্তায় শেষ হইতেছি, সেটা হলো সবাই প্রশংসা করতেছে আমার, আমি সুন্দরী, আমি বড় বংশের মেয়ে, কিন্তু আমার স্বামী আমাকে পছন্দ করবে কিনা এই চিন্তা আমি করতেছি। যদি আমার স্বামী পছন্দ করে তোমাদের কারো প্রশংসার দরকার নাই, যদি আমাকে স্বামী পছন্দ না করলেন তোমাদের এই লাখো কোটি মানুষের প্রশংসা আমার কোন কাজে লাগবে? কোনো কাজে আসবে না, আমার পুরা জিন্দেগি আগুন হয়ে যাবে। শাহ আব্দুল গনি ফুলবী রহমতুল্লাহ আলাই বলতেন, আমার ভাই মুসলমান, সারা দুনিয়া তোমার প্রশংসা করে, তোমাকে ভালো ভালো মনে করে, কিন্তু কাল কিয়ামতে আল্লাহ পাকের নজরে তুমি পছন্দনীয় হবে কিনা, আল্লাহ তোমাকে পছন্দ করবেন কিনা, এই এক চিন্তা সর্বদা মাথায় রাখা উচিত। কাল কিয়ামতে আমার আল্লাহ আমাকে দেখলে পছন্দ করবেন কিনা, কত বড় কথা। আমার ভাইরা জিন্দগি এরকম বানায় যেন কাল কিয়ামতে আল্লাহ পাক আমাকে দেখলেই পছন্দ করেন, আমার বড় পছন্দের বান্দাটা আসছে। এই ফেরেশতারা জলদি ওকে জান্নাতুল ফিরদাউসে নিয়ে যাও। হ্যাঁ, এক বুজুর্গ শেখুল হাদিস মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাই এই কথাই ব্যক্ত করছেন এক বুজুর্গের ছন্দের মধ্যে, তাওহীদ তো ইয়ে হ্যায় কি বস খুদা হাশর মে কহে দে ইয়ে বান্দা দু আলম সে খফা মেরে লিয়ে হ্যায়। সচ্চা ইমান ওয়ালা তো ওই বান্দা, যে বান্দাকে কাল কিয়ামতে মহান রব্বুল আলামিন যখন দেখবেন তো বলবেন যে হা, এ তো দোনো জাহান থেকে সে নজর হটাইছে, সব গুনাহ এবং হারাম রাস্তা ত্যাগ করে দিছে, একে আমি আল্লাহকে খুশি করার জন্য, যাও একে জান্নাতুল ফিরদাউসে নিয়ে যা। এ হল সচ্চা ইমান ওয়ালা। দুনিয়া আমার প্রশংসা করে কিন্তু ভিতরে আমি কতটুকু পরিষ্কার, ভিতরে আমি কতটুকু পবিত্র। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলতেছিলেন যে ইমানের নূর, ইমানের কামের নূর যখন অন্তরে আসে দিলটা বড় হয়ে যায়, হৃদয় তার বিশাল বড় হয়ে যায়, কোন ছোট্ট জিনিস তার পছন্দ হয় না, সব বড় জিনিস চাই। বড় জিনিস কি? সেজদা বড়, বড় জিনিস তেলাওয়াত বড়, বড় জিনিস জিকির বড়, বড় জিনিস দোয়া বড়। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধু? বড় জিনিস কি? জান্নাতুল ফিরদাউস বড়, এই হলো বড়। দুনিয়ার কোন জিনিস তার নজরে পছন্দ লাগে না। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন ঈমানের নূর, ইন্নান নূর ইজা কুযিফা ফিল কলব, অন্তরে যখন আল্লাহ পাকের পক্ষ থেকে নূর ঢেলে দেওয়া হয়, ইন ফাসাহালাউ সদর, সঙ্গে সঙ্গে সিনাটা বড় হয়ে যায়, হৃদয়টা বিশাল বড় হয়ে যায়। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যার অন্তরে নূর আসে এবং হৃদয় তার বিশাল বড় হয়ে যায়, তো তার জীবনে কোন আলামত কি ফুটে উঠে? যা দেখলে বোঝা যাবে নূরওয়ালা মানুষ, বড় দিলওয়ালা মানুষ সে। হ্যাঁ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ, কয়েকটা আলামত তার জীবনে ফুটে উঠে। নম্বর এক, আত্তাজাফি আন্দারিল গুরুর, ধোকার দুনিয়া থেকে তার মন উঠে যায়, এ হারাম দুনিয়া আমি চাই না। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি একটা দামি ঘটনা, বড় মূল্যবান ঘটনা বয়ান করছেন। তিনি বলেন যে এক বুজুর্গ ছিলেন, ওলি আল্লাহ ছিলেন, তার এক গোলাম ছিল, যে গোলাম বহুতই ভালো, বড় নেক আমলওয়ালা, বড় ভদ্র, সব সময় আল্লাহ পাকের হুকুমের উপর জিন্দগিওয়ালা, নূরানি জিন্দগিওয়ালা। ওই বুজুর্গ ওলি আল্লাহ নিজের গোলামের প্রতি আসক্ত ছিলেন যে আমার গোলাম বটে কিন্তু কত ভালো, কত নেক, কত ভদ্র, কত বড় ওলি আল্লাহ সে। একদিন সেই বুজুর্গ নিজের গোলামকে বললেন যে হে গোলাম, আমাকে তুমি বলো যে কোন পোশাক তোমার ভালো লাগে, সেই পোশাক তোমাকে পরাবো, আমি দেখবো আমার কাছে ভালো লাগবে। গোলাম বলল, হুজুর, গোলামের পছন্দের কোন পোশাক হয় না, মনিব যে পোশাক গোলামের জন্য পছন্দ করেন সেটাই গোলামের সবচেয়ে উত্তম পোশাক। তো ওই বুজুর্গ তখন বললেন যে হে গোলাম, আচ্ছা তুমি বলো কোন খাবারটা তোমার সবচেয়ে বেশি ভালো লাগে, সে খাবার তোমাকে খাওয়াবো, তুমি খাবে, আমি খুশি হব, আমি আনন্দিত হব। ওই গোলাম বলল, হুজুর, গোলামের পছন্দের কোন খাবার হয় না, যেই খাবার মনিব নিজের নজরে গোলামের জন্য পছন্দ করেন সেটা গোলামের জন্য সবচেয়ে উত্তম খাবার। তো যেটাই জিজ্ঞাসা করে প্রত্যেকটার একই উত্তর, যে আমার পছন্দ আসল পছন্দ না, আপনার পছন্দই বড় পছন্দ, আপনার পছন্দ বড় পছন্দ। ওই বুজুর্গ তখন বললেন যে হে গোলাম, আচ্ছা তাহলে আজকে তোমার নিজের মুখে আমাকে শোনাও এবং আমি শুনি তোমার মুখে যে তোমার কি নাম। তো গোলাম তখন বলে যে হুজুর, গোলামের কোন নাম হয় না, মালিক যেই নামে গোলামকে ডাক দেন সেটাই গোলামের সবচেয়ে সুন্দর নাম। এই কথা শোনার পরে ওই বুজুর্গ এক চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেলেন। কিছুক্ষণ পরে যখন হুশে আসলেন তো তিনি হঠাৎ করে বললেন যে হে গোলাম, আল্লাহর জন্য আজকে তোমাকে আজাদ করে দিলাম। গোলাম হতবাক যে কি হলো, হঠাৎ করে উনি আমাকে আজাদ করলেন, কোনদিন এই ঘটনা ঘটে নাই। বললেন যে হুজুর, কি কারণে এই মুহূর্তে হঠাৎ আপনি আমাকে আজাদ করলেন, আমি তো কিছুই বুঝতে পারিনি। ওই বুজুর্গ তখন বললেন যে আমি তুমি আমার পয়সার কেনা গোলাম, আর আমি তো আমার আল্লাহর গোলাম, আল্লাহর গোলামি কিভাবে করতে হবে সে বুঝ আমার ছিল না, সেই শিক্ষা আজকে তোমার নিকট পাইলাম যে আমার পছন্দের উপর চলবো না, আমার মাওলার পছন্দের উপর চলবো তো আমি কামিয়াব হয়ে যাব। আমার পছন্দ পছন্দ না, আমার মাওলার পছন্দ পছন্দ। জুন কি খুশি হ্যাঁ, মেরি ভি খুশি হ্যাঁ, যা দিল টুটে ছোড়া কি জিদার ও হ্যাঁ উদার হাম। আমার খুশি না, আমার আল্লাহর খুশি আমাকে দেখতে হবে, যেই কাজ আমি করতেছি আমার আল্লাহ রাজি কিনা, যেই চাকরি আমি করতেছি আমার আল্লাহ রাজি কিনা, যার সঙ্গে বন্ধুত্ব এতে আমার আল্লাহ রাজি কিনা, যে আড্ডার মধ্যে আমি আছি এই আড্ডাতে আমার আল্লাহ রাজি কিনা। আল্লাহ রাজি তো আমি এখানে আছি, আল্লাহ নারাজ তো এই কাজের মধ্যে কোশ্চিন কালো আমি নাই। জান দে দি মানে উনকে নাম পর, এসকে নে সোচা না কুচ আঞ্জাম পর, আল্লাহকে রাজি করার জন্য আমার জীবনকে আমি উৎসর্গ করে দেব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করে। আত্তাজাফি আন্দারিল গুরুর, অন্তরে যার নূর আসে তো নিঃসন্দেহে জান্নাতুল ফিরদাউস পর্যন্ত পৌঁছবে। সে নূর ওয়ালা বান্দার এক পরিচয় হল হারাম দুনিয়া থেকে সে সরে যাবে, কোন ক্রমে সে হারাম দুনিয়াতে রাজি হবে না। যে ভাই তোমাকে ফ্রি সিনেমা দেখাবো, বলে ভাই মাফ চাই, চস্কা লাগা হে জাম কা, সুগল শুভ শাম কা, আব মে তোমারে কাম কা, হম নফসো রহা নি। তোমারে পাইছে সিনেমার মজা, আমাকে পাইছে ইমানের মজা। শুনতেছেন প্রিয় বন্ধুরা, তোমাকে পাইছে হারামের নেশা, আমাকে পাইছে আল্লাহর মহব্বতের নেশা। হ্যাঁ আল্লাহ, আল্লাহ সেই নেশা আমাদের সকলকে নসিব করে দেন, আল্লাহর মহব্বতের নেশা আমাদের সকলকে নসিব করে দেন। হ্যাঁ মহব্বত বড় জিনিস, মহব্বত বড় দৌলত। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা শাহ আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহি বলতেন যে আমার ভাইরা, যদি জান্নাতুল ফিরদাউস যাইতে চাও, আল্লাহর ওলি হইতে চাও, এই সিনাকে আল্লাহর মহব্বত ওয়ালা বানাও। তো ওখানে হযরত খাজা আজিজুল হাসান মুরজুম রহমতুল্লাহ আলাইহি এক বুজুর্গ বসাচ্ছিলেন, তিনি বললেন হযরত জি আল্লাহর মহব্বত কিভাবে অর্জন করব। বললেন যে জিনকে সিনে মে আল্লাহ কি মহব্বত হ্যায়, জিনকো মহব্বত হাসিল হুই হ্যায়, উনকে জুতু মে পড় যাও। আল্লাহর মহব্বত যদি অর্জন করতে হয়, খাঁটি কোন আল্লাহর উলির জুতার নিচে নিজেকে পিছে ফেলো, তাদের সামনে নিজেকে মিটাও। কোন আল্লাহওয়ালার সঙ্গে যখন সম্পর্ক কায়েম করবে, নিঃসন্দেহে তুমি আল্লাহর মহব্বতের দৌলত পাইয়ে যাবে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ পাক আল্লাহর মহব্বতের দৌলত আমাদের সকলকে নসিব করে দেন। ইমাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি দিল্লির জামে মসজিদে জুমার নামাজ পড়াইতেন, ওখানে বয়ান করতেন। মোগল বাদশাহরা সেখানে নামাজ পড়তেন, সেই রাজা বাদশাহদের সামনে শাহ ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলতেন যে হে রাজা বাদশাহরা শোনো, দিলে দারাম জওয়াহির পারা ইশকস্তে তাবিলাস কে দারাত জেরে গর্দু মীরে সামানে কে মন্দারাম। হে রাজা বাদশাহরা, তোমাদের কাছে ধন আছে, সম্পদ আছে, সিংহাসন আছে, ক্ষমতা আছে, আমি ওলিউল্লাহর সিনার ভিতরে আল্লাহ পাকের মহব্বতের মণিমুক্তা সাজানো একটা অন্তর আছে। বলো এই আসমানের নিচে জমিনের উপরে আমার চেয়ে বড় ধনী কে আছে? তো রাজা বাদশাহরা তখন মাথা নিচু করে দিতেন। আমার প্রিয় বন্ধুরা, যে সিনা আল্লাহর মহব্বতওয়ালা সে সবচেয়ে বড় ধনী, সবচেয়ে বড় ধন আল্লাহ পাক তাকে দান করে দিচ্ছেন। এই জন্য আল্লাহর মহব্বতের দৌলত অর্জন করার জন্য চেষ্টা করি। হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহি বলতেন, বান্দা যখন গুনার সুযোগ পায় তারপরও গুনা না করে, তো এর দ্বারা তার অন্তরে আল্লাহর মহব্বত পয়দা হয়। এর দ্বারা তার অন্তরে কি হয়? আল্লাহ পাকের মহব্বত পয়দা হয়। হাজারো নারী রাস্তা দিয়ে যাইতেছে, সে দেখলে দেখতে পারে, মনও চায় দেখার জন্য, কিন্তু সে দেখে না, এই ভয়ে যে আমার আল্লাহ নারাজ হবেন, আমার আল্লাহ অসন্তুষ্ট হবেন, যদি আমি তার দিকে নজর করি, এক একবার নজর হেফাজত করে লক্ষ লক্ষ তাহাজ্জুদের চেয়ে বড় মর্তবা তার নসিব হয়ে যায়। এক একবার নজর হেফাজতের কারণে আমরা সকলে নজর হেফাজত করবো ইনশাআল্লাহ তাআলা। হে আল্লাহ, আপনি আমাদের সকলকে তৌফিক দান করেন। আল্লাহর কসম, এক একবার ভিন নারী থেকে নজর হেফাজতের কারণে লক্ষ লক্ষ তাহাজ্জুদের চেয়ে বড় মর্তবা আল্লাহ পাক তাকে নসিব করে দেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আমার আমার শেখ, আমার মুর্শিদ, এই বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি আর বিল্লাহ মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব রহমতুল্লাহ আলাই, যিনি অনেক উচ্চ মাপের বুজুর্গ ছিলেন, ওলি আল্লাহ ছিলেন, বিশ্বের লক্ষ লক্ষ আউলিয়া যার হাতে পয়দা হয়েছে, তিনি বলতেন, আমার ভাইরা, ওলি আল্লাহ হওয়ার একটা সহজ রাস্তা বলি, সেটা হলো এই সত্তর আশি বছর আমার জীবনের অভিজ্ঞতা, যে ব্যক্তি নজর হেফাজত করতে পারছে সে সিদ্দিকিনের মর্তবার ওলি আল্লাহ হয়ে গেছে। সিদ্দিকিনের মর্তবার ওলি আল্লাহ, সিদ্দিকিনের মর্তবার ওলি কাকে বলে, যে ওলি সবচেয়ে বড় ওলি, ওলিদের মধ্যে যে সবচেয়ে বড় ওলি। মুফাসসিরিন বলছেন, সিদ্দিক ওই বান্দা, আল্লাযী ইয়াবদুলুল কাওনাইন ফি রিজা মাহবুবি, ওই বান্দা সিদ্দিকিনের মর্তবার ওলি আল্লাহ, যে দু জাহানের কিচ্ছু চায় না, একে আল্লাহকে ছাড়া, শুধু আল্লাহকে চাই, আমি আর কিচ্ছু চাই না। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে বক্কি রহমতুল্লাহ আলাই এক বুজুর্গ ছিলেন, তিনি কাবা শরীফের গেলাপ ধরে কাঁদতেন এবং বলতেন, যে আমার প্রিয় মাওলা, কই তুষছে কুছ, কই কুছ মাংতা হ্যায়, এলাহি মে তুষছে তলবগার তেরা, হে আল্লাহ, আপনার কাছে কতজনে কত কিছু চায়, কিন্তু আপনার বান্দা ইমদাদুল্লাহ আপনার নিকট শুধুই আপনাকে চায়। এই মর্তবার যে মানুষ হয়, এই চরিত্রের যে মানুষ হয়, এই নজরের যে মানুষ হয়, সে সিদ্দিকিনের মর্তবার ওলি আল্লাহ হয়। মোল্লা আলী কারী রহমতুল্লাহ আলাই মিরকাত শরে মিশকাত কিতাবের মধ্যে এক ঘটনা লিখছেন, এক বুজুর্গ ছিলেন হযরত ইবনুল ফারেজ রহমতুল্লাহ আলাই, বহুত বড় বুজুর্গ, বহুত বড় ওলি আল্লাহ। তো ওনার মৃত্যুর সময় আল্লাহ পাক এক কারামত উনাকে দান করছেন, আল্লাহর ওলিদেরকে আল্লাহ পাক এক কারামত তো দেন, সবচেয়ে বড় কারামত হল তাকওয়া, ইন্না আকরামাকুম ইনদাল্লাহ আত্তাকুম। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, সবচেয়ে বড় কারামতওয়ালা বান্দা হল গুনামুক্ত জিন্দিগিওয়ালা বান্দা। যেই বান্দা গুনামুক্ত জিন্দিগিওয়ালা, এই গুনামুক্ত থাকাটা জীবনের সবচেয়ে বড় কারামত। এই কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? জুনায়েদ বাগদাদির নিকট এক যুবক গেছে, হুজুর আপনার কাছে থাকবো, অনুমতি চাই, হ্যাঁ থাকো, খেদমত করব, আচ্ছা করো। এই উজুর পানি নিয়ে আসে, খানা দস্তরখান বিছায়, খানা খাওয়ায়, ঘুমের সময় একটু মাথায় তেল দিয়ে দেয়, দিন রাত সঙ্গে থাকে, ওই আল্লাহর ওলির সঙ্গে থাকে, সঙ্গ গুণে রঙ্গ ধরে, যেরকম সঙ্গ ধরে ওই রকম রং ওই জীবনে পয়দা হয়। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এই যুবক থাকতেছে থাকতেছে দশ বছর হয়ে গেছে, পরে হঠাৎ একদিন বলল, যে হুজুর আমি বড় আশা নিয়ে আসছিলাম, আমার তো আশা মনে হয় এখানে পুরা হবে না, তো আমি তাহলে আপনার নিকট বিদায় চাই। হযরত জুনায়েদ বাগদাদী বড় আলিম ছিলেন, বহুত বড় বুজুর্গ ছিলেন, তিনি চিন্তা করলেন, যে এই ছেলেটা দশটা বৎসর এই যৌবনকাল আমার নিকট কাটাইছে, আমার মহব্বতে এবং আমার খেদমতের মধ্যে কাটাইছে, আজকে সে নিরাশ হয়ে চলে যেতেছে, এই ছেলেটার প্রতি তার বড় দরদ লাগল। তিনি বললেন, হে যুবক, তুমি নিরাশ হয়ে এখান থেকে যাইতেছ, কি আশা নিয়ে আসছিল আমাকে শোনাও। বলো, যে হুজুর আমি লোকদের কাছে শুনছিলাম আপনি বহুত বড় ওলি আল্লাহ, আপনি বহুত বড় ওলি আল্লাহ, তা আমি মনে করলাম যে আল্লাহর ওলির কাছে গেলে দুজাহানের দৌলত আমার নসিব হবে, বড় কিছু আমি পেয়ে যাব, সেজন্য আমি আসছিলাম, কিন্তু আপনার নিকট দশ বছর যে আমি থাকলাম, আপনি যে আল্লাহর ওলি, এইরকম কোন একটা প্রমাণও আমি পাইলাম না। কারণ যিনি ওলি আল্লাহ হবেন বাতাসে উড়বেন, যিনি ওলি আল্লাহ হবেন দরিয়ার উপরে হাইটে চলে যাবেন, ফু দিবেন তো আগুন ধরে যাবে, এইরকম কোন অলৌকিক ঘটনা, এইরকম কোন কারামত আপনার মধ্যে আমি দেখলাম না। সেজন্য অবশেষে নিরাশ হয়ে এখন আমি ফিরে যেতেছি। হযরত জুনায়েদ বাগদাদি এক ঠান্ডা নিঃশ্বাস ফেললেন এবং আক্ষেপের সাথে বললেন, হে যুবক, আমি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি, এই দশ বছর যে তুমি আমার সঙ্গে থাকলা, দশ বছরের মধ্যে এক মুহূর্তের জন্য আমি জুনায়েদ বাগদাদিকে আল্লাহর কোন নাফরমানির কাজে লিপ্ত হইতে কি তুমি দেখছিলা? যুবক বলে, হুজুর, এইটা তো আমি দেখি নাই, এক মুহূর্তের জন্য কোন গুনার কাজে আল্লাহর কোন নাফরমানির কাজে লিপ্ত হইতে আমি দেখি নাই আপনাকে। হযরত জুনায়েদ বাগদাদি কাঁদতে থাকলেন এবং বললেন যে, হে যুবক, যে বান্দা দশ বছরের মধ্যে এক মুহূর্তের জন্য আল্লাহকে নারাজ করে নাই, এর চেয়ে বড় কারামত তুমি কি দেখতে চাও? সবচেয়ে বড় কারামত তো হলো গুনামুক্ত জিন্দগি বানানো। ওই বুজুর্গ মুসলমানের বাচ্চা তো বুঝতে পারছে, পায়ে পড়ে গেছে যে, হুজুর, আমাকে আমার বেয়াদব হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। গর হাওয়া পে উড়তা হু রাত দিন তারকে সুন্নত জু করে শয়তান গিন, বাতাসের উপরও যদি কেউ উঠতে পারে এমন ক্ষমতাওয়ালা, কিন্তু সে রসুল্লাহ সাল্লাহ ইসলামের শূন্য শরীয়তের রাস্তা লঙ্ঘন করে, গুনাহের রাস্তায় চলে, তো এক বুজুর্গ বলেন যে এটা ওলি না, এটা শয়তান। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? ফু দিলে আগুন ধরে গেল, ফু দিলে একজনে সুস্থ হয়ে গেল, এটা ওলি আল্লাহ হওয়ার কোন প্রমাণ না। আচ্ছা, এক ঘটনা এরকম মনে পড়ছে, অনেকে মনে করে যে আশ্চর্য কিছু দেখাইতে পারলে সে ওলি আল্লাহ। শেখ উল হাদিস মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ এক ঘটনা লিখছেন, এক হিন্দু ছিল, কি কথা বুঝুন নাই, হিন্দু যোগী, এক হিন্দু যোগী ছিল, সে এরকম মানুষের ফু দিলেই সে ভালো হয়ে যেত। হিরে, তোর কি হয়েছে? আমার তো 103 জ্বর, ও এখানে বসে এরকম ধ্যান করতো, ওই লোক ভালো হয়ে যেত। কি কথা বুঝুন নাই? একজনে গড়াগড়ি করতেছে, কি হলো? এই ছেলেটা গড়াগড়ি করে কেন? বলো, ওর প্রচন্ড পেটে ব্যথা। সে ওই যোগী ওখানে একটু বসে ওর দিকে তাকায়া কি জানি ধ্যান করে, ওই লোকের পেটের ব্যথা ভালো হয়ে গেছে। কি কথা বুঝেন নাই? এক বুজুর্গ ওলিয়াল্লাহ ছিলেন, উনি হঠাৎ অসুস্থ হয়ে গেছেন, ডাক্তার আর ডাক্তার, ঔষধ দেওয়া ঔষধ দেওয়া, কিন্তু ওই আল্লাহর ওলি সুস্থ হচ্ছেন না, কোনোভাবে ভালো হচ্ছেন না। এখন তো তার ভক্তরা সব পরেশান যে অসুখ এত সিরিয়াস, মনে হয় তিনি বাঁচবেন না বা একদম অচল হয়ে যাবেন, বাঁচলেও একদম অচল হয়ে যাবেন, আমরা ওনার মুখে দুইটা কথা শুনতে পারবো না, আল্লাহর মহব্বতের কথা, দিনের কথা শোনার সুযোগ আর আজকে আমাদের থাকবে না। এজন্য ওই বুজুর্গকে মুরিদরা ভক্তরা বলল যে, হুজুর, ওই যে হিন্দু যোগী আছে, অনুমতি দিলে ওরে একটু ডাকতাম, ও যে কোনো রুগীর সামনে গিয়ে একটু ধ্যান করে, ওই রুগী ভালো হয়ে যায়, তা আপনার সামনে এসে একটু ধ্যান করলে আপনিও ভালো হয়ে যেতেন। কি কথা বুঝেন নাই? ওই লোক তো হিন্দু এবং সে যোগী, তো সে কি মুসলমান? সে কি ইমানওয়ালা? তো তার যে এত বড় ক্ষমতা, যত কঠিন রোগ হোক সে ধ্যান করলে বসে এত রোগ ভালো হয়ে যায়। ভালো হয়ে যায় কিভাবে? ওই লোকের পেটের ব্যথা ওর ওই ওই হিন্দু যোগীর মধ্যে এসে যায়, ওই লোকের গায়ের জ্বর নিজের গায়ে নিয়ে আনে, পুরা জ্বর নিজের ওর গায়ের ভিতরে এসে যায়, কিন্তু সেটাকে সহ্য করতে পারে। কি কথা বুঝেন নাই? ধ্যান শক্তির মাধ্যমে রুগীর জ্বর নিজের গায়ে নিয়ে আনে, ধ্যান শক্তির মাধ্যমে ওর পেটে ব্যথা নিজের গায়ে নিয়ে আনে, ধ্যান শক্তির মাধ্যমে আরেকজনের কোমরের ব্যথা পিঠের ব্যথা ওর নিজের শরীরে নিয়ে আনে, কিন্তু সেটাকে সে সহ্য করতে পারে, হজম করতে পারে। হিন্দু হওয়া সত্ত্বেও ওই লোকের এত বড় ক্ষমতা, যে বাহ্যিক ভাবে মনে হয় না তাহলে তো সে বহুত বড় ওলি আল্লাহ, কিন্তু ইমানই নেই তো ওলি আল্লাহ হবে কেমনে? ইমান না থাকলে ওলি আল্লাহ হওয়া যায়? তো এই লোক তো ওলি আল্লাহ না, কিন্তু এই ক্ষমতা তো তার মধ্যে আছে। ওই মুরিদরা ভক্তরা যখন বলল যে, হুজুর, আপনি অনুমতি দেন ওই যুগিরে আনি, তো আল্লাহর রহমতে আশা করি যে ওর দ্বারা আপনার রোগটা ভালো হয়ে যাবে, ওই বুজুর্গ বললেন, আমি মরতে রাজি, কিন্তু ওরে তোমরা আমার কাছে আনবা না। কি কথা বুঝেন নাই? আমি মরতে রাজি, আমি এইরকম সুস্থ থাকার আমার দরকার নাই, কারণ আমি যদি এই কাজ করি অনেক হাজার হাজার এই দুর্বল মুসলমান হয়তো ভুলের শিকার হয়ে গুমরা হয়ে যেতে পারে, ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে, এজন্য আমি এই কাজ করব না। একদিন ওই বুজুর্গ একদম বেহুশ হয়ে গেছেন, আর এত চেষ্টা করার পরও কোনোভাবে আর হুশ ফিরে না। এখন তো ভক্তরা সব দলে দলে কান্নাকাটি, হুজুর বোধহয় শেষ, আর বোধহয় আমাদের এই কেবলা হুজুর কেবলা বোধহয় আর বাঁচবেন না, এই তাদের টেনশন পেরেছানি। পরে বলে যে আমরা এক কাজ করি, ওই যোগীরে ডাকি, ওই যোগীরে ডাকি, ডাইকে নিয়ে আসি, আমাদের হুজুর সুস্থ হোক, পরে না হয় দল বান্ধা পায়ে ধরে আমরা মাফ চাবো যে আমাদের মাফ করে দিন, বেয়াদবি করছি, তবুও হুজুর সুস্থ হোক। কি কথা বুঝুন নাই, ওরা গিয়া এই যোগীরে ধরছে, ওই হুজুর ওই বুজুর্গ তো খুব পরিচিত, যে যোগী এইরকম ঘটনা যে আমাদের হুজুর তো এরকম অসুস্থ বেহুশ হয়েছে আর হুশে আসে না, তুমি চলো একটু উপকার করো। বলে হ্যাঁ ঠিক আছে, গেছে, গিয়া ওই ধ্যান করছে, আর উনার যে অসুখ ছিল পুরাটা নিজের শরীরে নিয়ে আসছে, উনি একদম সুস্থ হয়ে বসে গেছে। কি কথা বুঝেন নাই, এখন উনি তো বুজুর্গ এবং ওলি আল্লাহ, উনি হাফিজ হুজুর, উনি নিজামুদ্দিন আউলিয়া, এটা তো সবাই মনে করে, কিন্তু যোগীর ধ্যানের চোটে ইনি সুস্থ হয়ে গেছেন, এটা কি? তাহলে কি যোগী ওলি আল্লাহ? কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এজন্য আশ্চর্য কোন ঘটনা যে দেখায় সেটা তার ওলি হওয়ার প্রমাণ কিছুতেই না। ওলি ওই ব্যক্তি যে প্রতিটি মুহূর্তে আল্লাহর হুকুম মোতাবেক চলে, ওলি ওই ব্যক্তি যে সুন্নত মোতাবেক চলে, ওলি ওই ব্যক্তি যে গুনামুক্ত জিন্দগি বানায় চলে, ওলি ওই ব্যক্তি যে জুলুম করে না, যে আল্লাহর হক নষ্ট করে না, আল্লাহর মখলুকের হক নষ্ট করে না, তাকে আল্লাহর ওলি বলে। মহিউসুন্না মাওলানা সাহেব রনক সাহেব রহমতুল্লাহ আলাই ভারতে এক বুজুর্গ ছিলেন, উজু করতে বসছেন বদনানিয়া, উজু না করে উঠে গেছেন, বুড়া মানুষ নড়তে পারেন না, কষ্ট করে আরেক জায়গায় গিয়ে বসছেন উজু করতে, আবার সেখান থেকে উজু না করে উঠে গেছেন, তৃতীয় এক জায়গায় গিয়ে বসছেন, ওইখানে উজু করলেন। উজু শেষ করার পরে উপস্থিত মুসলমান ভাইরা বললেন যে হযরত, আপনি বুড়া মানুষ, উঠতে বসতে কষ্ট, আপনি তিন তিন জায়গা পরিবর্তন করছেন উজু করার জন্য, কিসের কারণে? আমরা তো বুঝতে পারলাম না। বললে যে এমিয়া, যখন প্রথম জায়গায় বসছি উজু করতে, দেখলাম কতগুলো পিঁপড়া, আমি উজু করলে আমার উজুর পানির দ্বারা পিঁপড়াগুলোর কষ্ট হইত, সেজন্য সেখানে উজু করি নাই। দ্বিতীয় জায়গায় উজু করতে বসলাম, দেখলাম যে সেখানে কতগুলো পিঁপড়া, সেখান থেকে আমি উঠে গেছি যে আমার উজুর পানির দ্বারা পিঁপড়াদের কষ্ট হবে, এজন্য ওদের যাতে কষ্ট না হয় সেজন্য সেখানে উজু করিনি। তৃতীয় জায়গায় গিয়ে বসলাম, দেখলাম যে এখানে কোনো সমস্যা নাই, সেখানে উজু করলাম। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল আবরার আল্লাযিনা লা ইউজুনা যাররা ওয়ালা ইয়ারদাউনা শাররা, আল্লাহর ওলি তারা যারা একটা পিঁপড়াকে পর্যন্ত কষ্ট দেয় না এবং কোন গুনাহের কাজে রাজি হয় না। বুজুর্গ তো সুস্থ হয়ে গেলেন, কিন্তু উনি খুব খেপছেন, নারাজ হয়েছেন মুরিদদের উপরে, এই তোমরা এটা কি কাজ করলা, আমি মানা করছি তার ডাকবানা, তোমরা ডাকছো, সব গিয়া পায়ে পড়ছে, হুজুর বেয়াদবি হয়েছে মাফ করে দেন, আমরা আপনারই সব চাকর বাকর, আপনার ভক্ত, আপনার মহব্বতে ভুল করছি, মাফ করে দেন। উনি মাফ করে দিছেন, কিন্তু এখন উনি চিন্তা করলেন যে এই যে যোগী আমার উপকার করলো, তো এখন আমি কি করতে পারি? এখন যোগীকে বললেন যে এমিয়া, তুমি যে এই ক্ষমতা পাইছ, আচ্ছা এটা তুমি অর্জন করলা কিভাবে? তুমি ধ্যান করলে আরেকজনের জ্বর তোমার শরীরে নিয়ে যাও, তুমি ধ্যানের মাধ্যমে আরেকজনের রোগ তোমার ভিতরে নিয়ে যাও, এই যে ক্ষমতা এটা তুমি অর্জন করলা কিভাবে আমাকে একটু বলবা? বলো যে হুজুর শুনে দিয়ে আপনাকে অসুবিধা কি? বলে হ্যাঁ কি সেটা বলো। বলে আমি সবসময় আমার মনের বিরুদ্ধে চলি, সবসময় আমার মনের চাহিদার বিরুদ্ধে চলি, মন চায় বিরিয়ানি খাবো, আমি আর ওই দিন বিরিয়ানি খাই না, মন চায় আজকে একটা রুই মাছের মাথা খাবো, আমি রুই মাছের মাথা আর সেদিন খাই না। কি কথা বুঝেন নাই, মন যখন যেটা চায় আমি সেটার বিরুদ্ধে দাঁড়ায় যাই, এই যে আমার মনের চাহিদার বিরুদ্ধে চলি, এই কারণে আমার এই শক্তিটা এই ক্ষমতাটা অর্জন হয়েছে। এই বুজুর্গ তখন বললেন যে আচ্ছা তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি, তোমার মন কি চায় মুসলমান হইতে, ইসলাম কবুল করতে মন চায়? হুজুর মন তো চায় না। আচ্ছা এখন তুমি যা করার করো, মানে ওই যে যদি মন চায়, যে জিনিস মন চায় ওইটার বিরুদ্ধে করলে ক্ষমতা থাকবে, আর ওইটার ওইটা যদি মন চায় যেটা ওটা করে ফেললে তখন আর ক্ষমতা থাকবে না। এখন তো ওই লোকের ইসলাম কবুল করতে তো মন চায় না, মুসলমান হইতে মন চায় না, মন যেটা চায় সেটার বিরুদ্ধে তার করতে হবে। কি কথা বুঝেন নাই? এখন কি উপায় করি? মন চায় যে আমি অমুসলমান থাকবো, এটার তো বিরুদ্ধে যাওয়া লাগবে, না হলে ক্ষমতায় হারাবে সে। যাহারে আমার সারা জীবনের এত সাধনা আমি করলাম যে মন চাইবে যেটা সেটা আমি করব না, এখন আমার মন তো চায় আমি হিন্দু থাকি, অমুসলমান থাকি, আমি মুসলমান হব না, এখন কি করি? যদি আমি এখন মুসলমান না হই তা আমি হিন্দুই থাকলাম, মনের পক্ষে থাকলাম, তাহলে তো আমার ক্ষমতা শেষ হয়ে যাবে। পরে বলো যে হুজুর এমন এক বিপদে ফেললেন, আমার মুসলমান না হয়ে তার উপায় নেই। ঠিক আছে, কলমা পড়ায় দেন, কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আমার ভাইরা, এতে প্রমাণিত হল যে যতক্ষণ পর্যন্ত মানুষ ইমান না আনে তখনও কোন সাধনার মাধ্যমে এরকম আশ্চর্যজনক শক্তি সে অর্জন করতে পারে, কিন্তু সেটা ওলি আল্লাহ হওয়ার কোন দলিল না, কোন ডকুমেন্ট না। আল্লাহ পাক সেই বুঝ, সেই শক্তি, সেই সমজ, সেই নূর আমাদের সকলকে দান করেন। আমি শুনাইতেছিলাম যে ইবনুল ফারিজ রহমতুল্লাহ এক বুজুর্গ ছিলেন, বহুত বড় বুজুর্গ। ওনার যখন মৃত্যুর সময় হয়, আল্লাহ পাক ওনার এক কারামত প্রকাশ করলেন। কারামত হল যে নবী যেরকম মুজিজা থাকে, অলৌকিক ঘটনা তার হাতে প্রকাশ পায়, এটা ঘটানোর ক্ষমতা নবীর থাকে না, নবীর মাধ্যমে আল্লাহ পাক ঘটায় দেন, যাতে মানুষ নবীকে নবী হিসাবে মানতে সহজ হয়। অনুরূপ ভাবে কোন আল্লাহর ওলির হাতে যে ঘটনা ঘটান সেটা আল্লাহ পাক ঘটান, ওলির সেটা ঘটানোর কোন ক্ষমতা থাকে না। তো ওই বুজুর্গ যখন তার মৃত্যুর সময় হয়, তখন আল্লাহ পাক এক কুদরত প্রকাশ করলেন, এক কারামত প্রকাশ করলেন। সেটা কি? এই বুজুর্গের সামনে, ইবনুল ফারিজ রহমতুল্লাহ এর সামনে আল্লাহ পাক জান্নাত পর্যন্ত একদম রাস্তা খুলে দিচ্ছেন। তিনি দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের হুর গেলমানার জান্নাত দেখতেছেন। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এখন হুর গেলমান দেখতে পাইতেছেন, জান্নাত দেখতে পাইতেছেন, এই সময় খুশি হওয়ার কথা না? আপনি আমি যদি মৃত্যুর আগে এরকম দেখেছি, ওই যে আমার জান্নাত, ওই যে হুর গেলমান আমার অপেক্ষা, তো খুশি হবেন না গুসা হবেন? খুশি মানে কি? সীমাহীন খুশি। কিন্তু ওই বুজুর্গ হযরত ইবনুল ফারিজ তিনি কান্নাকাটি শুরু করে দিলেন যে আল্লাহ, আমি সারা জীবন আপনার ইবাদত করলাম, আপনার বন্দেগী করলাম, আপনার জিকির করলাম, আপনাকে ভালোবাসলাম, মহব্বত করলাম, তার বিনিময়ে বুঝি, তার বিনিময়ে আপনি আমার দিবেন এই জান্নাত আর হুর গেলমান, এই জন্য আমি ইবাদত বন্দেগী করছিলাম। ইন কানাত মানজিলাতি ফিল হুববি ইনদাকুম মা কদ রাআইতু ফাকাদ যায়্যাতু আইয়ামি। হে আল্লাহ, সারা জীবন আপনাকে ভালোবাসার মূল্য যদি হয় এই জান্নাত আর হুর গেলমান, তাহলে আমার জিন্দগিটা আমি একদম বরবাদ করে ফেললাম। আল্লাহ পাক দেখলেন যে আমার এই বান্দা হুর গেলমান চায় না, আমার এই বান্দাকে জান্নাত দিয়া বুঝানো যাবে না, ও তো ডাইরেক্ট শুধু আমাকে চায়। আল্লাযী ইয়াবজুলুল কাউনাইন ফি রিজা মাহবুবিহি, দুজাহান থেকে তার নজর সরে যায়, এক আল্লাহকে শুধু সে চায়। কিন্তু হে বান্দা, হে আল্লাহ, আপনার এই দেওয়ানা বান্দা আপনার নিকট শুধুই আপনাকে চায়। এইরকম বান্দাকে বলে সিদ্দিক। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ তাআলা আমাদের সকলকে সিদ্দিকীনের মর্তবার ওলি আল্লাহ বানান। হ্যাঁ, তবে এখানে একটা কথা, সেটা হলো জান্নাতের দোয়া কি করা যাবে না? জান্নাত চাওয়া যাবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের দোয়ার শিক্ষা দিয়ে গেছেন, আল্লাহুম্মা ইন্নী আসালুকাল জান্না, হে আল্লাহ আপনার নিকট আমি জান্নাত চাই। জান্নাতের দোয়া আমরা করব, কিন্তু জান্নাতের দোয়া কি জন্য করব? জান্নাতের সুখ এবং আরাম, এটা মুখ্য উদ্দেশ্য না থাকে, আমার জান্নাতে যাওয়ার মূল উদ্দেশ্য হলো আমি যেন আমার আল্লাহকে পাই যে। কোন মুসলমান যদি জান্নাতে গিয়া দেখে যে ইস কি মজা, কি আরাম, কি ফুর্তি, কি আনন্দ, কি বিরিয়ানি কুরমা, মধুর দরিয়া, দুধের দরিয়া, শরাবের দরিয়া, কি মজা, কি আরাম, কিন্তু সেখানে আল্লাহ পাক বললেন যে আমার লোকে দেখা পাইবে না, আমি তোমার দেখা দিব না, এরকম জান্নাত কি আমরা কেউ চাই? তাহলে জান্নাতের মধ্যে আসল মজা কি? আল্লাহকে পাওয়া, আল্লাহর দিদার পাওয়া, আল্লাহর সন্তুষ্টি পাওয়া। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর দিদারের জন্য কবুল করেন, আল্লাহর সন্তুষ্টির জন্য কবুল করেন। আল্লাহর কসম, আল্লাহ পাকের সন্তুষ্টি লক্ষ কোটি জান্নাতুল ফেরদাউসের চেয়ে বেশি দামি, লক্ষ কোটি আসমান জমিনের চেয়ে বেশি দামি, লক্ষ কোটি জান্নাতুল ফেরদাউসের চেয়ে বেশি দামি হলো আল্লাহ পাকের সন্তুষ্টি। আল্লাহ আমাদের সকলের উপর রাজি হয়ে যান, আল্লাহ আমাদের সকলের উপর খুশি হয়ে যান। আল্লাহ পাক যখন দেখলেন যে আমার এই বান্দাকে তো এই হুর গেলম্যান দেখায় খুশি করতে পারলাম না, পরে আল্লাহ পাক নিজের একটু তাজাল্লি দেখাইয়া দিচ্ছেন, নিজের সৌন্দর্যের এক ঝলক তাকে দেখাইয়া দিচ্ছেন। এটা দেখতে দেখতে তিনি আল্লাহর নিকট চলে গেছেন, আল্লাহর নিকট পৌঁছে গেছেন, দুনিয়ার থেকে আল্লাহ পাক রহমতের কোলে চলে গেছেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নাওয়ালু সেই ঈমান আমাদের সকলকে নসিব করে দেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ পাক অন্তর যখন নূর ঢালেন তো তার মধ্যে তিনটা আলামত ফুটে উঠে। একটা হলো আত্তাজাফি আন্দারিল গুরুর, ধোকার দুনিয়া থেকে নজর সরে যায়। ওয়াল ইনাবাতু ইলা দারিল খুলুদ, আখিরাতের ফিকির তার মধ্যে পয়দা হয়ে যায়। ওয়াল ইনাবাতু ইলা দারিল খুলুদ, আখিরাতের মহব্বত, আমি দুনিয়া চাই না আমি আখিরাত চাই। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? নিজামউদ্দিন আউলিয়ার হাত ধরা বাদশাহ যদি বলে যে হুজুর এক কাজ করেন, আমি তো রাজত্ব রাজ্য রাজত্ব বহুত বছর করলাম, আমার আর ভালো লাগে না, আপনি আসেন সিংহাসনে আপনি বসেন। নিজামউদ্দিন আউলিয়া সিংহাসনে বসতে রাজি হবেন? এই কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? বরকির জিলানিকে যদি বলা হয় যে হুজুর আপনি বহুত বড় উলি আল্লাহ, আপনি যদি দেশ চালান দেশের মানুষের উপর আল্লাহ রহমত খাস ভাবে নাজিল হবে, আমার মন চায় যে যে সিংহাসনে আপনি বসে যান, আমি আপনার প্রজা হিসাবে দেশে বসবাস করব। হযরত বড়পীর জিলানি রাজি হবেন? কেন? লক্ষ কোটি বাদশাহির চেয়ে আল্লাহর মহব্বতের মূল্য তাদের নিকট বেশি। হযরত বড়পীর জিলানি রহমতুল্লাহ এর নিকট সঞ্জরের বাদশাহ লোক পাঠাইছে চিঠি দিয়া যে হুজুর আমার একটা রাজ্য আছে যেটার নাম নিমরোজ, তো আমি এই রাজ্যটা আপনার নামে লিখে দিতে চাই, আপনার অনুমতি চাই। আমি দিলাম, আপনি যদি কবুল না করেন অসন্তুষ্ট হন, সেই ভয়ে আপনার নিকট লোক পাঠাইলাম, তো আপনি যদি অনুমতি দেন এই রাজ্যটা আপনার নামে আমি লিখে দিব। হযরত বড়পীর জিলানী রহমতুল্লাহ আলাইহি চিঠির উত্তরে লিখলেন চু চত্রে সঞ্জরি রোখে বক্তম সিয়াবাদ দর্দিলাগার বুধ হাওয়াসে মুলকে সঞ্জরাম। হে বাদশাহ, ছাতা যেরকম কালো, আমি আব্দুল কাদের জীবনটা যেন এর চেয়ে কালো এবং ধ্বংস হয়ে যায়, বরবাদ হয়ে যায়। আমার অন্তরে তোমারই সঞ্জর রাজ্য রাজত্বের প্রতি বিন্দু মাত্র যদি লোভ লালসা থাকে, যা গা কে ইয়াফতাম খবরাজ মুলকে নিম সব মান মুলকে নিম রোজ বয়ক যাও নামি খারাপ। হে বাদশাহ, যেদিন থেকে গভীর রজনীতে মহান আল্লাহকে ডাকার দৌলত লাভ করছি, যেদিন থেকে মহান আল্লাহর ভালোবাসার এই দৌলত অর্জন হয়ে গেছে আমার, সেদিন থেকে এই রাজ্য রাজত্ব আমার নজরে এক পয়সারও এর মূল্য নাই, এক পয়সারও মূল্য নাই, এক জবের দানা পরিমাণও এটার মূল্য নাই। তা আল্লাহ পাকের মহব্বত এই বুজুর্গানের নজরে কত বড় জিনিস আমার প্রিয় বন্ধুরা। এজন্য আল্লাহর কাছে আল্লাহর মহব্বত চাইতে থাকি, আল্লাহ আপনার মহব্বত আমাকে দান করেন, আল্লাহ আপনার মহব্বত আমাকে দান করেন, আল্লাহ আপনার মহব্বত আমাকে দান করেন। তো যার অন্তর আল্লাহর নূরওয়ালা হয়ে যায় তার মধ্যে এক জিনিস হলো হারাম দুনিয়া থেকে তার নজর উঠে তা। নম্বর দুই বল ইনাবাতু ইলা দারিল খুলুদ, আখেরাতের ফিকির তার মধ্যে পয়দা হয়। নম্বর তিন বল ইস্তেদাদুল মাউতে কাবলা নুজুলি, মৃত্যু আসার আগে মৃত্যুর পরবর্তী জীবনকে সাজানোর কাজে সর্বদা সে ব্যস্ত থাকে। হ্যাঁ, সবাই তামাশার জন্য যায় আর সেই বন্দা শুধু আল্লাহর বন্দিগির দিকে দৌড়াইতে থাকে। হ্যাঁ না, ফাফিরু ইলাল্লাহ, শুধু মাওলার দিকে দৌড়াইতে থাকে, শুধু মাওলার দিকে দৌড়াইতে থাকে। এই গা মসজিদো মে, গা দায়রো মে, গা খানায় কাবা, ইয়ানি কে তোরা মি তলবান খানা বো খানা। হ্যাঁ, এই মসজিদে দৌড়ায় কিরে কি হয়েছে, মাওলারে তালাশ করি। মসজিদে কি তুই ওদিকে কি জন্য দৌড় দিলি, দোকান বন্ধ করে তুমি মসজিদে যাইতেছো, ঘটনা কি? বলে আমার মাওলার তালাশে যাইতেছে। সবাই দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত, সে এহরামের কাপড় পরে দৌড়ে দিছে মক্কা শরীফে। কিরে ভাই কি তোমার ব্যবসা বাণিজ্য দেখবা না, দোকানপাট দেখবা না? বলে ওদিকে দৌড়াইতেছে কি জন্য, মক্কা শরীফে গিয়ে? বলে আমার বাউলার তালাশে যাইতেছি। শুনতেছেন প্রিয় বন্ধুরা, মুসলমান যখন যেদিকে দৌড়ায় এবাদতে নামাজে তেলাওয়াতে জিকিরে দোয়া মোনাজাতে আল্লাহ ওয়ালাদের মজলিসে ওয়াজ মাহফিলে, এটা একটাই উদ্দেশ্য, সেটা হলো আমি আমার মাওলাকে তালাশ করতেছি। আর আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলছেন, মান তালাবানি ওয়াজাদানি, যে বান্দা আমার তালাশে নামবে আমি আল্লাহ ঘোষণা দিলাম, অঙ্গীকার করলাম, সুসংবাদ দিলাম, নিঃসন্দেহে আমি আল্লাহকে পেয়ে যাবে। এজন্য হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেন, আমি আল্লাহর কসম করে বলি যে আল্লাহকে চায় নিঃসন্দেহে সে আল্লাহকে পেয়ে যায়। আমার ভাই তুমি এখনো আল্লাহকে চাও নাই, সেজন্য এখনো তুমি আল্লাহকে পাও নাই। আহে মানগর আসরে দাসতে ইয়ার বকুয়ান গুজারে দাসতে, আল্লাহর মহব্বতের রাস্তাকে মানুষ যত কঠিন মনে করে আসলে এত কঠিন তো না। আল্লাহর মহব্বতের রাস্তা, আল্লাহর দিনের রাস্তা এবং জান্নাতুল ফেরদাউসের রাস্তা কঠিন না, এটাকে আল্লাহ পাক সহজ বানিয়ে দিচ্ছেন। সারা দিন রাত আমাদেরই কাজ করি, আমার বিবি, আমার সন্তান, আমার সংসার, আমার ব্যবসা, আমার দোকানপাট, আমার বন্ধু বান্ধব, আমার বাজারঘাট, কি সারাদিন তো আমরা দুনিয়ার নিজেদের কাজেই ব্যস্ত থাকি নাকি অন্য কিছু? কিন্তু এর মধ্যে কি আজান হয়েছে, নামাজটা পড়ে নিলাম, আর কি যে একজনে সুদ খায়, ঘুষ খায়, জুলুম করে পয়সা ইনকাম করে, আমি এতটুকু করলাম যে না আমি হালাল ছাড়া কোন ক্রমে এক দানা একটা পয়সা আমি গ্রহণ করব, আমি থাকবো হালালের মধ্যে। যেই বন্দা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে, গুনাহ থেকে বাঁচবে, হালাল খাবে, কারো উপর জুলুম করবে না, আল্লাহর কসম সে নিঃসন্দেহে জান্নাত পর্যন্ত পৌঁছবে। قال رسول الله صلى الله عليه وسلم من اكل طيبا, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি কয়েকটা কাজ করবে, আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাতিন ওয়া আমিনান নাসু বাওয়াইকহু দখলাল জান্নাহ, যে ব্যক্তি হালাল খায়, আল্লাহর হুকুম মোতাবেক চলে এবং কারো প্রতি জুলুম করে না, নিঃসন্দেহে সে জান্নাত পর্যন্ত পৌঁছবে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাত শ্রেণীর মানুষদেরকে আল্লাহ পাক আরশের ছায়া দান করবেন, তার মধ্যে একটা শ্রেণী হলো ইমামুন আদেল, ইনসান ন্যায়পরায়ণ রাষ্ট্র রাষ্ট্র পরিচালক, আরেকজন ও সাব নাসা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে যৌবনকাল আল্লাহর হুকুমের মধ্যে কাটায় দেয়। আর তিন নম্বর ও রাজুলুন কালবুহু মুআল্লাকুন বিল মসজিদ ইজা খরাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি, যেই বান্দা এক ওয়াক্ত নামাজ আদায় করলো, আবার নামাজের জন্য তার দিল এত বেচায়, কখন আবার নামাজে যাব, কখন আবার মসজিদে যাব, কখন আবার নামাজ পড়ব, এই ফিকির এই চিন্তাই মহব্বতে ব্যাকুলতা তার অন্তরে থাকে, এই বান্দা নিঃসন্দেহে কাল কিয়ামতে আরশের ছায়া পাবে, বিনা হিসাবে সে জান্নাতে প্রবেশ করবে। কি কথা বুঝতেছেন? রাজুলানি তাহাব্বা ফিল্লাহ, ওই দুই বান্দা যারা একজন আরেকজনকে ভালোবাসত শুধু আল্লাহর জন্য, দুনিয়ার কোনো কারণ নেই, উনি আমার মামু, মামু লাগে সেজন্য মহব্বত, উনি আমার জামাই লাগে সেজন্য মহব্বত, এইরকম বিষয় না। এই সকল মহব্বত তো ঠিক আছে, কিন্তু কি আপনি নিজামুদ্দিন আউলিয়ার কাছে খালি দৌড়াদৌড়ি করেন, ব্যাপার কি? বলে ভাই আমি মাওলার মহব্বতে তারে মহব্বত করি, এই যে এই মহব্বত এটা মামু হওয়ার কারণে না, জামাই হওয়ার কারণে না, ব্যবসায়িক বন্ধু হওয়ার কারণে না, দুনিয়ার কোনো কারণে না, এটা শুধু আল্লাহর জন্য। যে কোন বান্দাকে শুধু আল্লাহর জন্য মহব্বত করবে, নিঃসন্দেহে সে কাল কিয়ামতে আরশে ছায়া পাবে, বিনা হিসাবে সে জান্নাতে প্রবেশ করবে। এই হাদিসে পাক প্রমাণ করে আল্লাহর ওলিদেরকে মানুষ মহব্বত করে দুনিয়ার জন্য না, শুধু আল্লাহর জন্য। এজন্য আল্লাহর ওলিদের সঙ্গে যারা মহব্বত রাখবে তারা সব কাল কিয়ামতে আরশে ছায়া পাবে ইনশাআল্লাহ তাআলা। কি শুনতেছেন প্রিয় বন্ধুরা? এক হাদিসে কুদসিতে রব্বুল আলামিন বলেন, ওয়াজাবাত মাহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়্যা ওয়াল মুতাজালিসিনা ফিয়্যা ওয়াল মুতাযাবিরিনা ফিয়্যা ওয়াল মুতাবাযিলিনা ফিয়্যা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মহান রব্বুল আলামিন বলছেন, যেই বান্দারা একজন আরেকজনকে মহব্বত করে শুধু আমি আল্লাহর জন্য, এদেরকে মহব্বত করা আমার উপর ওয়াজিব হয়ে যায়। যেই বান্দা যেই বান্দারা আপোষে একসঙ্গে বসে সিরেফ আমি আল্লাহর মহব্বতে, তাদেরকে মহব্বত করা আমার উপর ওয়াজিব হয়ে যায়। তো আল্লাহ আল্লাহর মহব্বত যাদের জন্য ওয়াজিব হয়ে যায় তাদের ঠিকানা কি জান্নাত না জাহান্নাম? তো বুঝা গেল যেই বান্দারা কোন আল্লাহওয়ালাকে মহব্বত করবে আল্লাহর জন্য এই মহব্বত তাকে নিঃসন্দেহে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। এজন্য শাহ আব্দুল গনি ফুলগুর রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেন আম ওয়ালে সে আম মিলতা হ্যায়, অমরুদ ওয়ালে সে অমরুদ মিলতা হ্যায়, কপড়ে ওয়ালে সে কপড়া মিলতা হ্যায়, আর আল্লাহ ওয়ালে সে আল্লাহ মিলতা হ্যায়। আম ওয়ালার সঙ্গে আম ওয়ালার কাছে আম পাওয়া যায়, কাপড় ওয়ালার কাছে কাপড় পাওয়া যায়, পেয়ারা ওয়ালার কাছে পেয়ারা পাওয়া যায়, মধু ওয়ালার কাছে মধু পাওয়া যায়, আর কোন আল্লাহর ওলির সঙ্গে সম্পর্ক রাখলে আল্লাহকে পাওয়া যায়। আল্লাহ তাআলা সেই দৌলত আমাদের সকলকে নসিব করে দেয়। শুনতেছেন প্রিয় বন্ধুরা? ওয়াল মুতাযাবিরিন ফিয়া, আল্লাহ পাক বলেন যে আমার কোন বান্দাকে আরেক বান্দা দেখতে গেছে, খালি একটু এক নজর দেখবো, কি জন্য? শুধু আমি আল্লাহর মহব্বতে দেখবে। তো কোন আল্লাহর ওলিকে সে দেখতে গেছে কিসের জন্য? শুধু আল্লাহর মহব্বতে। আল্লাহ পাক বলেন যে এই দুনো বান্দাকে মহব্বত করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। এই জন্যই হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলী বলতেন বলকে উনকা দেখ লেনা ভি কাফি হো জাতা হ্যায়, কোন খাটি আল্লাহর ওলিকে এক নজর দেখলেও জিন্দগির কামিয়াবির জন্য যথেষ্ট হয়ে যায়। ভারতে এক বুজুর্গ ছিলেন মাওলানা ইয়াকুব নানুতুবী রহমতুল্লাহ আলী, দারুল দেওবন্দের অনেক বড় মুহাদ্দিস, অনেক বড় বুজুর্গ। তিনি দারুল দেওবন্দের মসজিদের মধ্যে বসে আছেন, এক বুড়া মানুষ মসজিদের ভিতরে ঢুকছেন, উনি একদম ওইদিকে বড় বড় চোখ দিয়ে তাকায় দেখলেন যে বুড়া লোকটা আনো তো আমার কাছে। ওই বুড়া লোকটা কাছে আসছে, তো বললেন যে বড় মিয়া কি আমল করেন? ওই বুজুর্গ ওই বুড়া মানুষটাকে বলেন যে বড় মিয়া আপনি কি আমল করেন আমাকে বলতে হবে কিন্তু। বলে যে হুজুর আমার কোনো আমল তো নাই। না আপনি গোপন করবেন না কিন্তু, বড় পীর জিলানি যদি আপনারে ধরেন শক্ত করে, এই মিয়া আপনি বাসার মধ্যে কি আমল করেন আমাকে বলতে হবে, আপনি কি করবেন? উপায় তো নাই, এত বড় মানুষের হাতে ধরা পড়লে কোনো কিছু গোপন করা যায়? এখন ওই বুড়া মানুষ পড়ছে বিপদে যে কি করি আমি। তিনি বললেন যে হুজুর আমার তো আমল বলতে একদম কিচ্ছু নাই, আমি খালি মসজিদে আসি হুজুর আপনাদের সঙ্গে নামাজটা পড়ি, এই তো আমার তো কোনো খাস আমল নাই। না আপনার কোনো কিছু আছে আপনি গোপন করেন। হুজুর তাহলে একটা কথা মনে পড়লো সেটা বলি, সেটা কি? সেটা হলো এই যে ভারতের বিখ্যাত বুজুর্গ হযরত সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাই বালাকোটে শিখদের সঙ্গে যুদ্ধ করার জন্য যখন যাইতেছিলেন, তা আমি বাড়িতে থেকে খবর পাইলাম যে আমার বাড়ির সামনে দিয়া এই মস্ত বড় আল্লাহর ওলি আসতেছেন আরো আউলিয়াদেরকে সঙ্গে নিয়ে। তো ওনাকে এক নজর দেখার জন্য আমি রাস্তায় গিয়ে দাঁড়ায় থাকলাম, পরে উনি হঠাৎ কাছে আসছেন, তো আমি একটু সালাম করছি, আমার সালাম শুনে উনি এক নজর আমার দিকে একটু তাকাইছেন। হুজুর আমার জীবনের একটা সৌভাগ্যের ঘটনা আপনারা শুনাইলাম, ওই দারুল দেওবন্দের এই বুজুর্গ হযরত মাওলানা ইয়াকুব নানুতুবী রহমতুল্লাহ আলাইহি বললেন ওহো এই তো ব্যাপার। আরে ব্যাপার হলো এই যে আপনি যখন মসজিদে ঢুকলেন আমি দেখলাম কি আপনি মসজিদে ঢুকার সাথে সাথে আপনার নূরে পুরা মসজিদ ঝলমল করতে থাকছে। আমি আশ্চর্য হলাম যে কিরে এই মানুষটা আলেম না, মুহাদ্দিস না, মুফতি না, শাইখুল হাদিস না, ইমাম না, খতিব না, ব্যাপার কি? সাধারণ মুসলমান আপনাকে তো আমি চিনি, কিন্তু এই মানুষটা ঢুকার মসজিদে ঢুকার সাথে সাথে পুরা মসজিদ নূর এরকম চমকে গেল কিসের কারণে? আমি মনে করলাম নিশ্চয়ই কোনো আমল করে এই লোকটা, সেটা জানার আমার আগ্রহ জাগলো। এখন আপনার কথার দ্বারা বুঝলাম ওই বিখ্যাত আল্লাহর ওলির এক নজর যা আপনি পাইছেন, এক নজর যা আপনি তাকে দেখছেন, সে এক নজরের নূর আপনার সঙ্গে আল্লাহ পাক এই পরিমাণ দান করছেন যে আপনি মসজিদে ঢুকার সঙ্গে সঙ্গে পুরা মসজিদে নূর ছড়ায় পড়ে, পুরা মসজিদ নূরে ঝলমল করতে থাকে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আমার প্রিয় বন্ধুরা, ওয়াল মুতাযাবিরিনা ফিয়া, আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলেন যে বান্দারা আমি আল্লাহর মহব্বতে আমার এক বান্দাকে আমার এক দেওয়ানাকে দেখতে যাবে, দেখবে এক নজর, তো ও তাদের জন্য আমার মহব্বত ওয়াজিব হয়ে যায়। যেই বান্দারা আমি আল্লাহর মহব্বতে আমার আরেক বান্দার জন্য কিছু মাল খরচ করে, তাদের জন্য আমার মহব্বত ওয়াজিব হয়ে যায়। আল্লাহ পাক আউলিয়া বুজুরগানের সঙ্গে সম্পর্ক রাখার, মহব্বত করার আমাদেরকে তৌফিক দান করেন। ওরাজুলান তাহাব্বা ফিল্লাহ ইস্তামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, হ্যাঁ ওরাজুলুন দাতু ইমরাতু যাতু হাসামিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ। ওই মানুষটা যাকে কোন সুন্দরী নারী ডাকছিল গুনাহের কাজে লিপ্ত হওয়ার জন্য, কিন্তু সে তখন বলল যে আমার আল্লাহ তো দেখতেছেন সব, আল্লাহর ভয়ে সে গুনার কাছ থেকে বিরত থাকলো, সুযোগ পাওয়ার পরও সে গুনার কাজে লিপ্ত হল না, আল্লাহ পাক কাল কিয়ামতে তাকে আরশের ছায়া দান করবেন। হ্যাঁ ওরাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনা, ওই আল্লাহর বান্দা যে নির্জনে গোপনে একলা একলা আল্লাহর জন্য কাঁদছে, চোখের থেকে পানি ঝরছে, কেউ দেখে না এক আল্লাহ ছাড়া, এই বান্দাকে কাল কিয়ামতে আল্লাহ পাক আরশের ছায়া দান করবেন। এই কাজটা কি আমরা করতে পারি না ভাই? আল্লাহ পাক আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন এই গোপনে আল্লাহর নিকট কান্নাকাটি এমন ভাবে করা যেন চোখ থেকে পানি গড়ায় পড়ে, এবং সেই ঘটনা দুনিয়ার কারো কাছে প্রকাশ না করা, একদম গোপন রাখা। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? তাহলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোতাবেক এই বান্দা কাল কেয়ামতে, এই আল্লাহর বান্দা বান্দি কাল কেয়ামতে নিঃসন্দেহে আরশের ছায়া পাবে এবং বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। ওরাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনা, আমরা কান্নাকাটি করবো ইনশাআল্লাহ তাআলা। আমার প্রিয় বন্ধুরা, বড় দৌলতে চোখের পানি এই কান্নাকাটি। রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম বলছেন যেই বান্দা আল্লাহর মহব্বতে বা আল্লাহর ভয়ে কান্দে, সেই চোখের পানি তার চেহারার মধ্যে লাগে, ওই চেহারাকে আল্লাহ পাক জাহান্নামের উপরে হারাম করে দেন। রজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাফাহা হাত্তা লা তাআলামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, ওই বান্দা যে আল্লাহর মহব্বতে এত গোপনে দান করছে, ডাইন হাতে কি দিল বাম হাতেও টের পায় নাই, এইরকম গোপনে যে দান করে আল্লাহ পাক কাল কিয়ামতে তাকে আরশের ছায়া দান করবেন। আমি আয়াত শরীফ পড়ছিলাম, কয়েকটা হাদিস পড়ছিলাম, ওগুলার মর্ম প্রায় আলোচনা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তারপরও একটা হাদিস তো রয়েছে যে যাকাত আমাল ঈমান বর রাজিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলাম দীনা ওয়া বি মুহাম্মাদির রাসূলা। এই হাদিসের মর্ম কথা হলো যেই বান্দা আল্লাহকে পায়া খুশি, আল্লাহ আমার মাওলা, আল্লাহ আমার মাবুদ, আল্লাহ আমার মাবুদ, আল্লাহ আমার রব, আল্লাহ আমার মালিক, এই কথার উপর সে খুশি যে আল্লাহ আমার মাবুদ আল্লাহ। এই কথা বুঝেন নাই? দুনিয়াতে অনেকে অনেকের খোদা মানে, অমুকে খোদা, অমুকে খোদা, অমুকে খোদা, অনেকে মানে না এরকম, কিন্তু ঈমানওয়ালা সে মনে করে আমার মাবুদ আমার আল্লাহ, রাজিয়া বিল্লাহি রব্বা। আর ধর্ম হাজার, কিন্তু এক ব্যক্তি মনে করে আমি এত কিছু বুঝি না, আমার দিন ইসলাম, আমার ধর্ম ইসলাম, আমি এইটা নিয়ে খুশি, সুবহানাল্লাহ, আমি আমার মাহবুব আল্লাহ আমি এটা নিয়ে খুশি, আমার ধর্ম ইসলাম আমি এর উপরে খুশি, এর উপরে রাজি, এর উপরে খুশি, আমি মুহাম্মাদুর রাসূলা আমার নবী হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এজন্য আমি খুশি। এই তিন জিনিস, এই তিন খুশি যার মধ্যে পয়দা হবে, যাকাত আমাল ঈমান, ইমানের মজা সে পাওয়া যাবে, সেজদার মজা সে পাওয়া যাবে, জিকিরের মজা সে পাওয়া যাবে, যখনই সে কোনো আমল করবে, নামাজ পড়বে, নামাজের মজা সে পাওয়া যাবে। কিরে কেমন লাগে, কথা বুঝেন নাই? তো সে যখন নামাজ পড়ে অনুভব করবে যে সাত আসমান জমিন আমার হাতের মুঠায় পেলে যত মজা হইতো, আল্লাহর কসম এক সেজদার মধ্যে তার চেয়ে বেশি মজা পাইতেছে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? সুবহানাল্লাহ তাআলা বিহামদি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই দৌলত নসিব করে দেন। হ্যাঁ খাজা আজিজুল হাসান মুরজুম রহমতুল্লাহ আলাইহি, তিনি বলতেন খুদা কি ইয়াদ মে বৈঠে জো সবসে বেগরজ হোকর তো আপনা বোরিয়া বি পিরহামে তখতে সুলাইমা থা। ভারতের এক মহান বুজুর্গ তিনি বলেন যে আমি আল্লাহর জিকিরে আল্লাহর ইবাদতে যখন মশগুল হই, আরে মিয়া যেই চাটাইর উপরে, যে মাটির উপরে, পাটির উপরে আমার আল্লাহকে আমি ডাকি, সেই মাটি পাটি তক্তে সুলাইমানি থেকেও আমার কাছে বেশি দামি মনে হয়। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন। সুলাইমান আলাইহিস সালাম বাতাসের উপর দিয়া সিংহাসন নিয়ে উড়ে যেতেছিলেন, কোন ইঞ্জিন টিঞ্জিন না, আল্লাহ তাকে এই মুজিজা দান করছেন। এক মুসলমান নিচের থেকে এই দৃশ্য দেখে আশ্চর্য হয়ে গেছেন, আল্লাহ কি, আল্লাহ তারে কি ক্ষমতা দিচ্ছেন, কি ইজ্জত দিচ্ছেন। তিনি বললেন, সুবহান আল্লাহ মা দাউদি আলু দাউদ, সুবহান আল্লাহ, হযরত দাউদের ছেলে হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক কি দৌলত দিচ্ছেন, কত দৌলত প্রাপ্ত, কত বড় সম্মান প্রাপ্ত, কত বড় মর্যাদা প্রাপ্ত, ক্ষমতা প্রাপ্ত হয়েছেন তিনি। মা যা উতিয়া আলু দাউদ, সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে হুকুম দিলেন, এই লোকটারে নিয়ে আসো তো, এখানে নিয়ে আসো, আমার কাছে নিয়ে আসো। বাতাস ওনার হুকুমের অধীন ছিল, ওই লোকটাকে নিয়ে ওখানে হাজির করছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন যে ভাই তুমি কি বলছো? বলে হুজুর আপনার এত বড় ইজ্জত আর ক্ষমতা দেখে আমি সুবহানাল্লাহ কইছি। বলে আমি দেখলাম কি, একটু আগে জমিন থেকে আসমান পর্যন্ত নূর চমকায় গেছে, সেটা তোমার সুবহানাল্লাহ নূর ছিল। তাফসীরে দুররে মনসুরে এই ঘটনা প্রসঙ্গে লিখছেন যে হযরত সুলাইমান আলাইহিস সালাম তখন বলছিলেন, লা তাসবীহাতুন ওয়াহিদা ইয়াকবালুহা আল্লাহু তাআলা আফজালু মিম্মা উতিয়া আলু দাউদ। হে মিয়া, তুমি যে একবার সুবহান আল্লাহ বলছো যার দ্বারা আল্লাহ খুশি হয়ে গেছেন, এ তোমার একবারের সুবহান আল্লাহ আমার সিংহাসনের চেয়ে লাখ কোটি গুণ বেশি মর্যাদাশীল, এর দাম অনেক বেশি। হ্যাঁ আমার ভাইরা, এজন্য আল্লাহর দিনের উপর অটল ভাবে চলার চেষ্টা করি, ইসলাম নিয়ে আমরা খুশি থাকি। হ্যাঁ, ইসলাম আমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ, ঈমান আমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ, আল্লাহর ভালোবাসা, আল্লাহর সঙ্গে সম্পর্ক আমার শ্রেষ্ঠ সম্পদ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান এবং ভালোবাসা আমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, ইমানের উপরে ইসলামের উপরে কবুল করেন, ইমান ইসলাম নিয়ে জিন্দগি, ইমান ইসলাম নিয়ে যেন আল্লাহর কাছে যাওয়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আপনাদের এলাকায় মাদ্রাসা এটা কত বড় যে সম্পদ আপনাদের জন্য, এক সময় হয়তো আপনারা এতটা উপলব্ধি করেন নাই, শুরু শুরুতে তো অনেকেই খেয়ালই করেন নাই, কিন্তু তারপরও কিছু সংখ্যক লোক এটার মর্যাদা গুরুত্ব উপলব্ধি করলো, অধিকাংশ লোকদের এতটা উপলব্ধি আগে ছিল না, কিন্তু আজকে বর্ষাঘাটির লোকেরা উপলব্ধি করে, এই অঞ্চলের মুসলমান ভাইয়েরা উপলব্ধি করেন যে আজকে আল্লাহ পাক এখানে কত বড় সম্পদ দান করছেন। কি কথা বুঝতেছেন ভাইয়েরা? আমি যখন এই এলাকায় এই মাদ্রাসায় আমার জীবনের প্রথম আসছিলাম কোন 22-23 বছর আগে, কোথায় গেল হাফিজুল ইসলাম, হ্যাঁ ওই সময় কি পাতার এটা ছিল, গোলপাতা, গোলপাতা দিয়ে এরকম দোচালা ঘর ছিল, দিনের বেলা ওইটার মধ্যে আমাকে নিয়ে আসছে, কিছু দেখা যায় না, অন্ধকার। আমি ভাবলাম যে ভাই কোথায় নিয়ে আসছে আমার, দিনের বেলা ঘরের মধ্যে কিছু দেখা যায় না, এইরকম অন্ধকার ছিল, কিন্তু সেই জায়গাতে আজকে কি পরিমাণ আলো, শুনতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, হযরত হাকিম উল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমাল্লার মতো মানুষ তিনি বলতেন যে, আমার ভাই মুসলমান শোনো, সেনাবাহিনীর ক্যাম্প দেশ হেফাজত করে, আর এক একটা দিনই মাদ্রাসা আল্লাহ পাকের দিন হেফাজত করে। কি কথা বুঝেন নাই, লাখ কোটি সেনাবাহিনীর ক্যাম্পের চেয়ে এক একটা দিনই মাদ্রাসার মর্যাদা বেশি, দাম বেশি, মূল্য বেশি মহান আল্লাহর নজরে। দুনিয়ার জন্য সেনাবাহিনীর ক্যাম্প দরকার, কিন্তু আখেরাতের জিন্দগির কামিয়াবির জন্য দিন দরকার, সে দিনকে হেফাজত করে দিনই মাদ্রাসা গুলো। আমার ভাইয়ের জন্য মাদ্রাসায় নিজের সন্তানদেরকে পড়াই এবং এই মাদ্রাসাগুলোর সঙ্গে জুড়ে থাকি, এগুলোকে মহব্বত করি, এগুলোর খেদমত করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন এবং কবুল করেন। দেখেন এই প্রতি বছরই আলহামদুলিল্লাহ এখানে আমার আসার তৌফিক হচ্ছে, এক একবারে এত ছাত্র হাফেজে কোরআন দেখলে সকলের চোখ জুড়ে যায়, সকলে কতটা মুগ্ধ এবং উৎফুল্ল হয়, আমি নিজে ভীষণ ভাবে উৎফুল্ল হই, কারণ সারা দেশে সফর করার তৌফিক হয়, কিন্তু এত ছাত্র একসঙ্গে হাফেজ হয় এটা একদম কম জায়গাতেই দেখা যায়, বহুত আশ্চর্য লাগে মাশা আল্লাহ। এবার তো 27 জন হলো, গত বছর কয়জন ছিল? আচ্ছা গত বছর ছিল 28 জন। এত হাফেজ কোরআন, হাফেজ কি ৩০ পারা কোরআন সিনার ভিতরে, একে বলে হাফেজ। এটা কি মামুলি কথা? ৩০ পারা কোরআন সিনার মধ্যে এক ছোট বাচ্চা, ৭ বছর না ৮ বছর এরকম ছোট বাবু হাফেজ হয়ে গেছে, আশ্চর্য। তো ওর এখন মাদ্রাসাওয়ালারা ওরে পাগড়ি দিবে, কিন্তু পরে তো দেখাও যায় না, ছোট তো সাইজে। পরে ওর ওই চেয়ারের উপর উঠে খাড়া করেছে, চেয়ারের উপর উঠে খাড়া করেছে। এখন সব মানুষ দেখেছে, আল্লাহ এই বাবু হাফেজ হয়েছে, এটা আল্লাহ না দিলে এটা কি হাফেজ হওয়া সম্ভব? এইভাবে এই পৃথিবীর কোন ধর্মগ্রন্থ কোন ধর্মের মানুষের মুখস্থ নাই, পৃথিবীর কোন ধর্মের মানুষ তাদের ধর্মগ্রন্থ মুখস্থ করতে পারে নাই, কেয়ামত পর্যন্ত কেউ পারবে না এক কোরআনে পাক ছাড়া। এই যে কোরআন শরীফ মুখস্থ করে ৩০ পারা, এটা আল্লাহ আল্লাহ পাক রহমতের কারণে এই ৩০ পারা তার ইয়াদ হয়ে যায়, মুখস্থ হয়ে যায়। তা আমি ওই ছোট্ট ওই যে বাবু ৭-৮ বছরের হাফেজ সাহেব, অত বুঝ নাই, খালি আসছে বসে বসে পড়ছে রয়েছে, হাফেজ সাহেব হয়ে গেছে। পরে আমি বললাম কি, তুমি কি হাফেজ? চুপ করে রয়েছে। তা আমি বললাম, তুমি ৩০ পারা কি মুখস্থ করছো? হ্যাঁ মুখস্থ করছে। ও মাথা নাড়া হ্যাঁ। তা আমি বললাম যে ৩০ পারা কোরআন শরীফ এটা কোন জায়গায় রাখছো? এটা এত কিছু বলতে পারে না, ছোট না, চুপ করে আস। আমি পরে আরো মাথায় হাত দিলাম, বলি এইখানে তোমার এই মাথার মধ্যে ৩০ পারা? হাত দিয়া এরকম না করে, না ইশারা করে না করে। পরে আমি বললাম কি, এইখানে না, এইখানে না। এখন তো কি বলবে ও তো আর জানে না। পরে আমি ওর সিনার মধ্যে হাত দিয়ে বললাম কি, এইখানে? মাথা নাড়ায় বললো যে হ্যাঁ। মানে ওই ছোট্ট বাবু ও এটা বুঝে যে ৩০ পারা কোরআন আমার মাথার মধ্যে না, আমার কান্দের মধ্যে না, আমার হাতের মধ্যে না, কোথায় আছে? ওই সিনা হাত দিলে বলে এইখানে, মাথা নাড়ায় বলে হ্যাঁ। যে ৩০ পারা কোরআন যার সিনার মধ্যে আল্লাহ পাক দান করেন তাকে হাফেজ কোরআন বলে। ওই ওই সন্তানের কত বড় মর্তবা, ওর মা বাবার কত বড় মর্তবা, শুনতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ পাক জাল্লা জালাল ওয়া মানাওয়ালু আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দেওয়ার তৌফিক দান করেন, দিন শিক্ষা দেওয়ার তৌফিক দান করেন। আর সকলে অন্তর খুলে মাদ্রাসার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত জন্য কবুল করেন, এই সমগ্র এলাকাবাসীর নাজাতের উসিলা বানায় দেন, সমগ্র এলাকাবাসীর নাজাতের উসিলা বানায় দেন, দূর দূর পর্যন্ত এই কোরআনের নূর আল্লাহ পাক পৌঁছায় দেন। সুবহানাল্লাহ তাআলা বিহামদি। এই মাদ্রাসার ওরা ওই যে হাফেজ নূর ইসলাম নিয়ে এটার সেক্রেটারি, তো এটার না এই মাদ্রাসার নাম ছিল কি, এটা নূরানি, নূরানি হাফিজিয়া মাদ্রাসা। ওরা ওই মাদ্রাসা যখন শুরু করছে, আমি বললাম এই নাম দিছো কি জন্য? আমরা তো মনে করছি এখানে খালি মক্তব পড়াবো আর কি, মানে কোন রকম এই কায়দা কোরআন শরীফ এটা পড়াবে। এইখানে যে কোনো একটা মাদ্রাসা হবে, একো ছেলেরা হাফিজ হওয়ার পরে আবার আলেম হওয়ার রাস্তাও খুলবে, এতটুকু চিন্তা শুরুতে তাদের ছিল না। কিন্তু এখন তো আলহামদুলিল্লাহ এখানে কিতাবখানাও খোলা হয়েছে, মানে ছেলে আলেম হওয়ার ভিত্তিও স্থাপিত হয়েছে। পরে বললাম যে ভাই, তো তোমাদের কমিটির সম্মানিত দায়িত্বশীল ব্যক্তিবর্গ এবং সদস্য ওনাদের সঙ্গে পরামর্শ করো যে মাদ্রাসার নামটা এখন একটা এসা নাম দো, যাতে খালি ওই মক্তব না বোঝা যায়। ওনারা আমাকে বলছেন যে একটা নাম দেওয়ার জন্য। তো এখন এই মাদ্রাসার নাম কি, দারুল উলুম আশরাফিয়া মাদ্রাসা। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? ওই যে ভারতের দারুল উলুম দেওবন্দ, সেটা তো পৃথিবীর বিখ্যাত মাদ্রাসা, ওই নামে নাম। আর হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, যার হাতে লক্ষ লক্ষ আউলিয়া পয়দা হয়েছেন, সেই হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহর নামের সঙ্গে মিলে আশরাফিয়া রাখা হয়েছে, দারুল উলুম আশরাফিয়া মাদ্রাসা। আল্লাহ পাক কবুল করেন। বাস ওয়া আখির দুআওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা নবীল করিম। দোয়া করে দিন। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد صلاة تنجينا بها من جميع الأهوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك على الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير رب اغفر وارحم وأنت خير الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان اللهم اجعلنا هداة مهتدين غير ضالين ولا مضلين ربنا لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا حاجة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين الله আমাদের সকলকে মাফ করে দেন আমাদের সব গুনাহ মাফ করে দেন আল্লাহ জান্নাতুল ফিরদাউস আমাদের জন্য মঞ্জুর করেন জাহান্নাম থেকে আমাদেরকে নাজাত দান করেন আল্লাহ আপনার মহব্বত মারিফত আমাদেরকে নসিব করেন গুনাহ থেকে গায়রুল্লাহ থেকে আমাদেরকে হেফাজত করেন আয় আল্লাহ সিরাতুল মুস্তাকিমের হিদায়াত আমাদেরকে দান করেন আল্লাহ উলামায়ে দ্বীনের মহব্বত আমাদেরকে দান করেন আউলিয়া ইকরামের মহব্বত আমাদেরকে দান করেন সব মুসলমানের মহব্বত আমাদের অন্তরে নসিব করেন আয় আল্লাহ দ্বীন শরীয়তের উপরে আমল করার তৌফিক দান করেন এক একটা গুনাহ থেকে বাঁচার জন্য আমাদেরকে হিম্মতের তৌফিক দান করেন সুন্নতের নূরওয়ালা জিন্দগি আমাদেরকে দান করেন ইহুদি খ্রিস্টানদের জিন্দগি থেকে আমাদেরকে হেফাজত করেন কাফের মুশরিকের জিন্দগি থেকে আমাদেরকে হেফাজত করেন খাঁটি মুসলমানের জিন্দগি আমাদের সকলকে নসিব করেন ঈমানের কামেল নূর আমাদের সকলকে দান করেন আয় আল্লাহ এই মাহফিলকে কবুল করেন আয় আল্লাহ এই মাহফিলের জন্য যারা কষ্ট স্বীকার করছেন তাদের সকলকে কবুল করেন মাহফিলের যারা আয়োজনকারী যারা এই মাহফিলে বিভিন্ন ভাবে সহযোগিতাকারী অংশগ্রহণকারী সকলকে কবুল করেন আয় আল্লাহ কাউকে মাহরুম করেন না আল্লাহ আপনি কাউকে বঞ্চিত করেন না আয় আল্লাহ আমাদের সকলের জন্য আয় আল্লাহ জান্নাত আপনি মঞ্জুর করেন আয় আল্লাহ আপনার মহব্বত মারিফত মঞ্জুর করেন দুজাহানের মালিক দুজাহান আমাদের কামিয়াব বানায় দেন আয় আল্লাহ এই এলাকার এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত জন্য আপনি কবুল করেন কিয়ামত পর্যন্ত জন্য কবুল করেন কিয়ামত পর্যন্ত জন্য কবুল করেন এখান থেকে লক্ষ লক্ষ হাফেজ কোরআন আপনি পয়দা করেন লক্ষ লক্ষ আলেমী দ্বীন আপনি পয়দা করেন লক্ষ লক্ষ উলি আউলিয়া আপনি পয়দা করেন আয় আল্লাহ এই মাদ্রাসাকে এলাকাবাসীর জন্য সর্বশ্রেষ্ঠ আলো হিসাবে কবুল করে আয় আল্লাহ সর্বশ্রেষ্ঠ রহমতের উসিলা বানায় দেন আয় আল্লাহ এই সমগ্র এলাকাবাসীর জন্য আপনার খাস রহমত এবং বরকতের উসিলা বানায় দেন আয় আল্লাহ এই সমগ্র এলাকার মধ্যে যে মুসলমান ভাই বোনেরা কবরে শুয়ে গেছেন তাদেরকে মাফ করে দেন তাদেরকে জান্নাত নসিব করে দেন আয় আল্লাহ বিশেষভাবে যারা এই মাদ্রাসার সঙ্গে মহব্বত রাখতেন আয় আল্লাহ সম্পর্ক রাখতেন আজকে দুনিয়াতে নাই তাদেরকে বড় বড় মর্যাদা আপনি দান করেন সকলের কথা তো আমার জানাও নাই হয়তো কিন্তু বিশেষভাবে হাজি সাহেব ছিলেন হাজি আব্দুল হক এবং এই পাশে ছিলেন মাদ্রাসাকে তারা জানে প্রাণে ভালোবাসত, আজকে তারা নয় দুনিয়ার থেকে চলে গেছে। তাদেরকে মাগফিরাতে কামিলা দান করে, তাদেরকে জান্নাতে বড় মাকাম দান করে, তাদের উত্তরসূরি সন্তানাতে আপন জনদেরকে বড় মর্তবা দান করেন। আল্লাহ তাদেরকে আল্লাহ দুনিয়া আখিরাতের কামিয়াবি দান করেন। আল্লাহ সমগ্র এলাকাবাসীর উপরে বেসুমার শান্তি নাজিল করেন, বেসুমার রহমত নাজিল করেন, বেসুমার বরকত নাজিল করেন। আল্লাহ মেহরবান মালিক, যত দিনী মাদ্রাসা আছে সমস্ত দিনী মাদ্রাসার জরুরত সমূহকে আসমানি ভান্ডার থেকে আপনি পুরা করে দেন। আল্লাহ সকল দিনী প্রতিষ্ঠানকে আপনি কবুল করেন, দিনী প্রতিষ্ঠান থেকে বড় বড় হাফেজ আলেম আল্লাহর ওলি আপনি পয়দা করেন। আল্লাহ মেহরবান মালিক, দুশ্মনদের থেকে হেফাজত করেন, হিংসুকদের থেকে হেফাজত করেন, তমাম বালা মুসিবত পরেশানি থেকে হেফাজত করেন। আল্লাহ এই মজলিস মাহফিলে যারা আসছেন এবং যে সকল মা বোনেরাও এই আল্লাহ দিনই জলসার সঙ্গে শরীক নিজ নিজ জায়গাতে হাত তুলছেন, আল্লাহ সকলের যত জায়েজ উদ্দেশ্য আপনি পুরা করে দেন। সকলের নেক উদ্দেশ্য আপনি পুরা করে দেন, জায়েজ উদ্দেশ্য সমূহ আপনি পুরা করে দেন, মুশকিল আসান করে দেন, সব পেরেশানি বালা মুসিবত থেকে নাজাত দেন এবং হেফাজত করেন। দুজাহানের মালিক, দুজাহান আপনি আমাদের বানায় দেন। আল্লাহ আমাদেরকে আপনার বানান, আপনার বানান, আপনার বানান। আউলিয়া সিদ্দিকীর রূপে আপনি নিজ দয়াতে আমাদেরকে কবুল করেন, আমাদের সন্তানাদিকে কবুল করেন, আমাদের ঘরওয়ালাদের কবুল করেন, সকল আত্মীয় স্বজন সকল আপনজন প্রিয়জনদেরকে কবুল করেন, আমাদের সকলের প্রতিবেশীদেরকেও আপনি কবুল করেন। আল্লাহ আমাদের দেশের উপরে বেসুমার রহমত নাজিল করেন, আমাদের দেশের সব জরুরত আসমানি খাজানা থেকে পুরা করে দেন। আল্লাহ আমাদের দেশের জমিনের ভিতরে, আমাদের দেশের জমিনের ভিতরে অফুরন্ত সম্পদ আপনি দান করেন, বরকত দান করেন, অফুরন্ত খনিজ সম্পদ আপনি নসিব করে দেন। আল্লাহ তেলের সম্পদ, গ্যাসের সম্পদ, কয়লা এবং স্বর্ণের খনি আপনি নিজ দয়াতে আমাদেরকে আমাদের দেশে দান করেন অফুরন্ত ভাবে। আল্লাহ গ্যাসের কোনো সংকট না থাকে, তেলের কোনো সংকট না থাকে। আল্লাহ খুব রহমত এবং বরকত আপনি নাজিল করেন এবং এই সকল দৌলত সমগ্র মুসলিম জাহানকে আপনি নসিব করে দেন। আল্লাহ দুনিয়ার যে কোনো জায়গাতে মুসলমান আছে, মুসলমানকে আপনি হেফাজত করেন, দুশ্মনদের থেকে হেফাজত করেন। যেখানে দুনিয়াতে মুসলমান নির্যাতিত, আল্লাহ মুসলমানদেরকে আপনি সাহায্য করেন, অমুসলিম ভাই বোনদেরকে দিন ইমান ইসলাম কবুলের তৌফিক দান করেন। আল্লাহ আমাদের অসুস্থ লোকদেরকে সুস্থ করে দেন। আল্লাহ আমাদের মধ্যে আমাদের আপন জনদের মধ্যে যারা অসুস্থ সম্পূর্ণ সুস্থ করে দেন, সব রোগ ব্যাধি থেকে সেবা দিয়ে দেন। আল্লাহ সেহের জাদু থেকে আপনি সেবা দিয়ে দেন, দেখা না দেখা জানা না জানা সব শত্রু এবং শত্রুদের শত্রুতা থেকে ক্ষতি থেকে আমাদেরকে আমাদের আপন জনদেরকে আল্লাহ আপনি সম্পূর্ণ হেফাজত করেন, সম্পূর্ণ হেফাজত করেন, সম্পূর্ণ হেফাজত করেন। দুজাহানের মালিক, দুজাহান আপনি আমাদের কামিয়াব বানায় দেন। তমাম দোয়া মুনাজাতকে রহমতুল্লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাসূল আপনি কবুল করেন। যে ছেলেরা এখান থেকে হাফেজে কোরআন হয়ে গেছে, আল্লাহ এদের মা বাবার জন্য নাজাতের উসিলা বানায় দেন, মা বাবার দুজাহানের নূর ও কামিয়াবির উসিলা বানায় দেন, এদেরকে বড় বড় আলেম দ্বীন, বড় বড় আল্লাহর ওলি হিসাবে কবুল ফরমান। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম।
হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর যখন বয়ান করেন বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি, এই জন্য মুফতি শহীদুল ইসলাম সাহেবের নম্বরে যোগাযোগ করবেন 01715 80 18 69 80 18 69
অনেক সোজা করে দিচ্ছে।